fear. The real fear with us. With us.
Assalamu alaikum. দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, আফগান দ্য হরর ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফগান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া বা আপনাদের এলাকায় ঘটে যাওয়া বা আপনাদের পার্শ্ববর্তী এলাকায় ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনা আমাদেরকে শেয়ার করতে পারেন। আপনারা ঘটনা লিখে বা রেকর্ড করে উভয়ভাবে আমাদেরকে পাঠাতে পারবেন, আর ঘটনা পাঠাতে পারবেন আমাদের ইমেল অ্যাড্রেসে। আর আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে afghandahororworld@gmail.com। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 97 নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন উনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা, তার নাম হিমেল, উনি একজন স্কুল শিক্ষক। ঘটনাটি ফটিকছড়ি উপজেলারই, কিন্তু এক্সাক্ট প্লেসটা উনি বলতে আমাদেরকে নিষেধ করেছেন, যদিও বা উনি আমাদেরকে জানিয়েছেন। সঙ্গত কারণে সেটি বলা যাচ্ছে না, যারা ওই এলাকার বাসিন্দা তারাই শুধু এটা বুঝতে পারবেন। তো চলুন মূল ঘটনাতে চলে যাই। এই ঘটনাটি উনি শুনেছেন ওনার পরিচিত এক হিন্দু ধর্মাবলম্বী কাকুর কাছ থেকে। তো এই যে হিমেল ভাই, ওনার বাড়ি থেকে 1.5 কিলোমিটার পূর্বের দিকে ওই কাকুদের বাড়ি, আর ওনার বাড়ির সামনেই মেইন রোড রয়েছে, আর ওই মেইন রোডের সাথে লাগানো একটা পরিত্যক্ত আধা পাকা দোকানের জন্য করা একটি মার্কেট দেখা যায় আর কি। মার্কেট বলতে সারি সারি দোকান, যেটা আমরা দেখি আর কি বাজারের সাইডে বা কোনো বড় রাস্তার সাইডে দোকান করার জন্য একাধিক শাটারওয়ালা বিভিন্ন একতলা বা দোতলা বিশিষ্ট এরকম বিল্ডিং করা থাকে আর কি। তো ওই রকম ছিল। তো এই মার্কেটের আবার অনেকটা অংশ ভাঙা, অনেকদিন যাবতই এটি পরিত্যক্ত অবস্থায় দেখা যাচ্ছে। 2021 সালের জানুয়ারি মাস থেকে এই পরিত্যক্ত মার্কেটটাকে নতুনভাবে সংস্কার করার কাজ হাতে নেওয়া হয়েছিল, এবং সেটা করাও হয়। সেখানে বেশ কয়েকটা ফার্নিচারের দোকানও দেওয়া হয়েছে। এসব দোকানের পাশ দিয়ে প্রতিদিনই এই হিমেল ভাই যাওয়া আসা করতেন, কারণ দোকানগুলো পরেই কিছুটা এগিয়ে গেলে ওখানে বেশ কয়েকটা বাড়ি, আর ওই বাড়িরই একটি বাড়িতে এই হিমেল ভাই টিউশনি করাতে যেতেন। তো আসা যাওয়ার পথে ওই হিন্দু কাকুর সাথে দেখা হতো। তো ওই কাকুকে একদিন জিজ্ঞেস করেই বসেন যে, কাকু এই মার্কেটটা কাদের, অনেক বছর তো পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, আবার সংস্কার করা হয়েছে, তাহলে এত বছর পড়ে থাকলো কেন, আর এটার পেছনে আবার কিছু জায়গা রয়েছে, এটাও পরিত্যক্ত অবস্থায় আছে, এর কারণ কি? তখন ওই কাকু বলেন, বাবা বাদ দাও তো, এসব নিয়ে আলোচনা করতে চাই না। তখন এই হিমেল ভাই বলেন যে, আলোচনা করতে চান না কেন, অন্য কোনো সমস্যা, জামি নিয়ে কোনো ঝামেলা আছে? বলে, না ওরকম কোনো ঝামেলা নাই, ভিন্ন ধর্মী একটা ঝামেলা আছে। তো এই কথা বলার পর এই হিমেল ভাইয়ের আগ্রহ জন্মে, ভিন্ন ধর্মী ঝামেলা, কি ঝামেলা, মনে করছেন ওটা মামলা মোকদ্দমা আছে এই টাইপের কোনো কিছু একটা। তখন ওই কাকু বললেন যে, আচ্ছা ঠিক আছে, তোমাকে বলবো আর কি। তখন উনি বলেন যে, এই যে জায়গাটা, এই জায়গাটার মূল যিনি মালিক, তো একজন ব্যক্তি ছিলেন, সবাই তাকে মহাজন বলতেন আর কি, ওনার নাম মেইনলি মহাজন না, কিন্তু মহাজন বলতেন। তো উনি আশেপাশে সনাতন ধর্মাবলম্বী যারা ছিলেন তাদের সর্দারের মত আর কি, এই জন্য তাকে সকলে মহাজন বলতেন, ব্যবসায়ী লোকও ছিলেন। তো ওনার কি হয় যে, টাকার প্রয়োজন হয়, আর টাকার প্রয়োজন হওয়ায় ওনার এই জায়গাটা আব্দুল গফুর নামে একজনের কাছে বিক্রি করে দেন। তখন এই জায়গাটা মাঠের মতো ছিল রাস্তার পাশে আর কি, আর রাস্তার পাশের জায়গা মানে তো দামি জায়গা। এই কারণে এই যে গফুর সাহেব, উনি চিন্তা করলেন যে উনি এখানে মার্কেট তৈরি করবেন, রাস্তার পাশে জায়গায় সাধারণত মানুষ মার্কেটই তৈরি করে। তো উনি আস্তে আস্তে মার্কেট তৈরির সরঞ্জামাদি আনতে লাগলেন, মানে নির্মাণ সামগ্রী যা যা লাগে সেগুলো আনা শুরু করলেন। কাজ শুরু করার কয়েকদিন আগে এই যে গফুর সাহেব, উনি একটি আজব স্বপ্ন দেখেন। স্বপ্নে ওনাকে পুরুষ আর নারী মিশ্রিত এক অদ্ভুত কণ্ঠে কেউ বলতে শুরু করলো, গফুর তুই বেশি বার বেড়েছিস, যা করতে যাচ্ছিস তা বন্ধ কর, তুই যদি এটা করিস তোর কিন্তু বিশাল বড় বিপদ হবে, এই জায়গাটা তোর না, আগে যাচ্ছিল তার এখানে দালান তুললে তোর ক্ষতি হবে, আর আমরা কিছুতেই তোকে এখানে দালান তুলতে দেব না, আমাদের চলাচলের রাস্তায় কেউ বাধা দিলে তার জন্য পরিণাম হবে ভয়াবহ। তো স্বপ্নের মধ্যে এই গফুর সাহেবের মনে হচ্ছিল ওনার গলা শুকিয়ে যাচ্ছে, উনি ধপ করে বিছানা থেকে উঠে বসেন, ওনার ঘুম ভেঙে যায়। আর ওনার স্ত্রী তখন পাশে ঘুমিয়েছিল, ওনার স্ত্রীকে বলেন যে জাগিয়ে দেন আর কি, এবং বলেন যে দ্রুত পানি দিতে, ওনার গলা শুকিয়ে গেছে, উনি যেন নিচে নেমে পানি খাবেন এই সাহস পাচ্ছিলেন না। ওনার স্ত্রী বিছানা থেকে নেমে তাকে পানি এনে দেন, ওনার স্ত্রী জিজ্ঞেস করেন কি হয়েছে, অসুস্থ লাগছে কিনা, অনেক সময় প্রেশার বাড়তে পারে, তার আবার হাই প্রেশারের সমস্যা ছিল, তো উনি বলেন না এমন কিছু না, এই কথা বলে আবার শুয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠি যখন উঠেছেন আর কি, তো উঠার পরে দেখেন ওনার শরীরে প্রচন্ড ব্যথা, তো উনি এই ব্যথার কারণ বুঝতে পারছিলেন না, এখন হতেই পারে বিভিন্ন কারণে সমস্যা, তো উনি কি করেছেন ওই জায়গাটা যার কাছ থেকে নিয়েছেন ওনার কাছে যান, আর ওই মহাজনের কাছে জিজ্ঞেস করলেন যে আচ্ছা আপনি আমার কাছে জায়গাটা বিক্রি করছেন, এই জায়গা নিয়ে কোনো সমস্যা আছে? তো ওই মহাজন ঘুরিয়ে একটা কথা বলেন, মানে সরাসরি কোনো কথার উত্তর দেন না, যে ইয়েস না নো বা হ্যাঁ আছে বা নাই এই টাইপের কোনো কথা না, উনি বলে যে হ্যাঁ অনেকে অনেক কথা বলে এই জায়গা নিয়ে কিন্তু আমি কখনো কোনো সমস্যা দেখি নাই। মানে দেখেন প্রিয় লিসেনার্স কথা ঘুরিয়ে বলার কৌশলটা কি, যে অনেকে অনেক কথা বলে কিন্তু আমি কখনো দেখি নাই, তার মানে সমস্যা আছে। এখন উনি সরাসরি না বলতে পারছেন না, কারণ অনেকেই অনেক কথা সত্যি সত্যি এই জায়গা নিয়ে বলেছেন যেটা গফুর সাহেব জানতেন না। তো যখন এই মহাজনের মুখে এই কথা শুনলেন, তখন গফুর সাহেব তার স্বপ্নের কথা বললেন যে রাতে এই ধরনের স্বপ্ন আমি দেখেছি। তখন মহাজন বললেন যে আরে ও কিছু হবে না, আপনি আপনার কাজ করে ফেলুন তো, মার্কেট তুলে ফেলেন। কিন্তু মনের মধ্যে যে খচখচানি শুরু হয়েছে গফুর সাহেবের সেটা তো যায় না। উনি বিকেলবেলা ওনার পরিচিত এক হুজুরের কাছে যান, সব কথা বলেন, তো হুজুর সব শুনে বললেন যে ঠিক আছে আমি আগামীকাল জানাবো ইনশাল্লাহ, আর কিভাবে সমাধান করা যায় সেটাও কাল বলার চেষ্টা করব, তবে আপনি সাবধানে থাকেন। এই বিকেলবেলা আবার কি হয় যে যে কন্ট্রাক্টরকে উনি মার্কেট তৈরির কন্ট্রাক্টটা দিয়েছিলেন সেই কন্ট্রাক্টর আসেন, এবং এসে পরের দিন কিভাবে কাজ করবেন এই বিষয়ে তাকে বলেন। এখন এই যে সমস্যাটা হয়েছে, এই কন্ট্রাক্টরের সাথে কথা বলতে গিয়ে এবং কন্ট্রাক্টর বিভিন্ন ধরনের কথা বলতে বলতে মোটামুটি উনি এমনভাবে কনভিন্সড হয়ে যান যে পরের দিন মার্কেটের কাজ শুরু করার অনুমতি উনি দিয়ে দেন। উনি খুব যে জটিল কিছু ভেবেছিলেন বিষয়টা এরকম না, চিন্তা করেন শুরু করি পরেরটা পরে দেখা যাবে। এখন কন্ট্রাক্টর যেভাবে আট সাত বেঁধে এসেছেন আর অনেক নির্মাণ সামগ্রী কেনাও শেষ, এই জিনিসগুলো এখানে পড়ে থাকলে চুরি হয়ে যেতে পারে এটা উনি ভেবেছিলেন, মূলত এই কারণেই উনি মার্কেট তৈরির অনুমতি দিয়েছিলেন। যথারীতি মার্কেট তৈরির কাজ শুরু হয়ে যায়। তো যেদিন কাজ শুরু হয় ওই রাত্রে উনি আবারও স্বপ্ন দেখেন, এবার তিনি দেখলেন বেশ কয়েকটা অবয়বকে, তারা একসাথে বলছে একই কথা, তারা বলছে তোকে বারণ করলাম শুনলি না, আচ্ছা তুই মার্কেট কর তোকে আমরা দেখে নেব। তো এটা দেখার পর ওনার ঘুম ভেঙে যায়নি, মানে এরপর উনি ঘুমিয়েছেন, ধর্মর করে যে উঠে বসেছেন বিষয়টা এরকম না, কিন্তু পরদিন সকালবেলা ওনার যখন ঘুম ভাঙে তখন উনি দেখতে পান যে উনি বিছানা ছেড়ে উঠতে পারছেন না, ওনার পাগুলো কেমন যেন শক্ত হয়ে আছে, পা মুভ করতে মানে নড়াচড়া করতে অনেক কষ্ট হচ্ছে। তো উনি তো চিৎকার চেঁচামেচি শুরু করে দেন, ওনাকে হসপিটালে নেওয়া হলো, চিকিৎসা চলতে লাগলো। তো এই যে গফুর সাহেব সব কিছু ওনার স্ত্রীকে বললেন, ওই হুজুরকে খবর দেওয়া হলো, তো হুজুর জানালেন যে ওনার দ্বারা এই কাজ হবে না, ওনারা যেন অন্য কাউকে এই বিষয়টা বলেন, মানে অন্য কোনো বড় হুজুরকে বলেন। তখন হুজুরকে বললেন যে আপনি এই কাজ করতে পারবেন না বা আপনার দ্বারা এটা হবে না, এটা আপনি পরদিন সকালে বললেন না কেন? তাহলে তো বিষয়টার গুরুত্ব বুঝে গফুর সাহেব মার্কেট তৈরি করার কাজ বন্ধ করে দিতেন, কিন্তু হুজুর কোনো কারণে হয়তোবা ভয় পেয়ে উনি ওনাকে এসে কিছু বলেন নাই, হতে পারে এরকম কিছু একটা, এটা নিশ্চিতভাবে বলা যায় না। তো যাই হোক, এখন এই যে গফুর সাহেব, ওনার যারা ছেলেরা ছিলেন সবাই আবার বাইরে থাকে, এলাকা থাকে না, আর মেয়েদেরকে উনি বিয়ে দিয়ে ফেলেছেন, তো উনি এবং ওনার স্ত্রী ওনারা এলাকায় থাকতেন আর কি। তো এই গফুর সাহেব হসপিটালে থাকা অবস্থায় ওনার এক দূর সম্পর্কের পরিচিত মামাতো ভাই তাকে দায়িত্ব দেন এই মার্কেট যেই কাজটা শুরু হয়েছে এটা দেখাশোনা করার জন্য, এবং উনি কাজ বন্ধ করে দেবেন কি দেবেন না এই বিষয়ে উনি একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। উনি কাজ বন্ধ করে দিয়েওছিলেন যখন ওই হুজুর ওই তথ্যটা দিয়েছিলেন আর কি। এভাবে কিন্তু অনেক বছর উনি ঘরে পড়েছিলেন, মার্কেটের কাজও বন্ধ ছিল। তো গফুর সাহেবের কিন্তু অন্যান্য কাজ, যেমন উনি ওনার যেই জমিগুলো ছিল সেখানে কৃষিকাজ হতো, ওনার গরু ছিল। তো এই যে যেই অসুস্থতা, এই অসুস্থতার কারণে এই যে ওনার যে আত্মীয়, ওনার নাম আবার ছিল শফিক, তিনি এসব কিছু দেখাশোনা করতেন। মূলত এই যে শফিক সাহেব, উনি বিভিন্ন কারণে মানে ওই সময়ের পরিস্থিতির আলোকে উনি প্রায় 3-4 দিন মার্কেটের কাজ উনি চালিয়ে নিয়ে গিয়েছিলেন সঙ্গত কারণে, কারণ আশেপাশের অনেক সিচুয়েশন ছিল যার কারণে উনি চিন্তা করেছেন যে এই যে কাজ যেটা শুরু হয়েছে, যেই ম্যাটেরিয়ালসগুলো আনা হয়েছে সেটা অন্তত শেষ হয়ে যাক, তারপরেরটা দেখা যাবে। কিন্তু এই যে কাজ বন্ধ করার কথা তাকে বলা হলো, এরপরেও উনি পরিস্থিতির বিচারে কয়েকদিন কাজ চালিয়ে নিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন যেদিন মোটামুটি যে ম্যাটেরিয়ালসগুলো আনা হয়েছিল সেগুলো শেষ হয়ে যাবে ওই দিন তো কাজ হয়েছে। তো পরের দিন উনি গিয়েছেন সকালবেলা যে কি অবস্থা, দেয়ালে পানি টানি দিতে হবে, ওখানে গিয়ে তিনি অবাক হয়ে গেছেন। উনি দেখলেন যে দালানে যে গাঁথুনি যতটুকু এই কয়েকদিনে দেয়া হয়েছিল অনেকখানি ভেঙে নিচে পড়ে আছে, আর পুরো মার্কেট তৈরির যে জায়গাটা যেখানে যেখানে গাঁথুনি দেয়া হয়েছিল নিচের যেই গাঁথুনিগুলো অবস্থা একদম টালমাটাল, মানে একদম নড়বড়ে অবস্থা। এসব দেখে তো উনি ওই লোকদের কাছে যান যারা কাজ করছিলেন, তো ওরা বলে যে 10-12 জন মিলে তারা কাজ করছিল, এর মধ্যে প্রায় সবাই চলে গেছে, আমরা 4-5 জন আছি, আপনার এখানে আমরা কাজ করব না, এ জায়গায় ভালো না, এ জায়গায় দোষ আছে, আমাদের লোকজন চলে গেছে, আমরাও চলে যাব। এই কাজের লোকদের বাড়ি ছিল আবার ময়মনসিংহ এলাকায়, তো ওদেরকে মূলত যিনি এনেছিলেন যে কন্ট্রাক্টর, তার সাথে কথা বলে জানা যায় যে ওরা ওই দিনের মতো কাজ শেষ করে শুয়েছিল একটা জায়গায়, ওই কাছাকাছি একটা জায়গায় আর কি। তো মাঝরাতে বিকট একটা আওয়াজ তারা শোনে, মনে হচ্ছে ভয়ানক একটা চিৎকার কেউ দিল। ওই চিৎকার শুনে ওরা বের হয়ে আসে এবং এসে দেখে যে ওই যে দেয়াল যেটা তারা তৈরি করেছিল এই দেয়াল অনেকখানি ভেঙে পড়ে আছে, আর ওদের কাছে মনে হচ্ছে দূর থেকে কেউ ওদেরকে দেখছে আর ইট নিক্ষেপ করছে অদৃশ্যভাবে ওদের দিকে। যদিও বা ইটগুলো ওদের গায়ে না গায়ে পড়ছিল না, পায়ের কাছে এসে পড়ছিল। তো এসব কথা শুনে ওই শফিক সাহেব, তার তো প্রচন্ড ভয় লেগে যায়। ওদিকে তখনও কিন্তু গফুর সাহেব হসপিটালে শুয়ে আছেন, গফুর সাহেবকে বলেন সব কথা, উনি বলেন যে তোমাকে তোমার কাজ বন্ধ করতে বলছিলাম, তুমি আবার কাজ চালাই গেছো কেন? তখন উনি বলেন যে এই ব্যাপার, কিছু ম্যাটেরিয়ালস আনা হয়েছে ওগুলো শেষ না করে ওখানে রেখে দিলে তো চুরি হয়ে যেত, এই জন্যই আমি রেখে দিয়েছিলাম। তো যাই হোক, বলে যে কাজ একদমই বন্ধ, আর কোনো কাজ ওখানে হবে না। এর অল্প কিছুদিন পর গফুর সাহেবকে বাসায় নিয়ে আসা হয়, কিন্তু দুঃখের বিষয় হলো এই যে গফুর সাহেব, ওনার একটা পা আর একটা হাত স্থায়ীভাবে প্যারালাইজড হয়ে যায়। ওনার বয়স ওই সময় ছিল 52 বছর, এরপর উনি 8 বছর জীবিত ছিলেন এবং স্বাভাবিকভাবে উনি মারা গিয়েছিলেন। এই 8 বছর কিন্তু উনি একরকম বিছানায় পড়েছিলেন এই এক হাত এক পা প্যারালাইজড অবস্থায়, তবে উনি নাকি আর কখনো দুঃস্বপ্ন দেখেননি, আর ওই জায়গা নিয়ে আর কোনো ঝামেলাও হয়নি। কিন্তু সমস্যা হয় যে পরবর্তীতে ওনার ছেলেরা ওই জায়গাটা বিক্রি করে দেন 2000 সালে, নামমাত্র দামে বিক্রি করে দিয়েছিলেন আমানুল্লাহ নামক একজন ব্যক্তির কাছে। তো ওই ব্যক্তি কি এক অজানা কারণে প্রায় ১৯ বছর মানে ২০০০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত জায়গাটা পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখেছিলেন। ২০২০ সালে নতুন করে ওখানে সেমি পাকা বিল্ডিং তৈরি করা হয়। ওই বিল্ডিং এর দেখাশোনা করতেন এই আমানুল্লাহ সাহেবের শ্বশুর। তো এই আমান সাহেব পরিবার নিয়ে থাকতেন বিদেশে, এলাকায় তেমন একটা আসতেন না, শ্বশুর বাড়িতেও খুব একটা আসার সময় পেতেন না। ওনার জায়গা জমি শ্বশুর বাড়ির দিকে যতটুকু ছিল সবকিছু না শ্বশুরই দেখাশোনা করতেন। তো এই যে নতুন করে যে সংস্কারের কাজ শুরু হয়, এই কাজটা সহি সালামতে শেষ হয়। শেষ হলে ওখানে ভাড়াও হয়ে যায়, ফার্নিচারের দোকানের জন্য আর কি সব দোকানগুলো ভাড়া হয়ে যায়। তো পুরো মার্কেটের ৭টি দোকান ছিল, এই ৭টি দোকান ভাড়া হয়ে যায়। তো দোকানগুলো উদ্বোধনের আগের রাতে হঠাৎ করে এই আমান সাহেবের শ্বশুর উনি ঘুমের মধ্যেই নাকি মারা যান। উনি বেশ স্বাস্থ্যবান এবং সুস্থ মানুষ ছিলেন, তবে ওনার মৃত্যুর আগে করোনা হয়েছিল। ২০২০ সালে ওই সময় তো করোনার একটা সময় চলছিল, তো শুরুতে করোনা হয়েছিল, উনি সুস্থ হয়ে গিয়েছিলেন, একদম স্বাভাবিক ছিলেন। এরপর হঠাৎ করে উনি কেন ঘুমের ঘরে মারা গেলেন এটা কিন্তু কেউ বুঝতে পারেনি। তারপর থেকে দোকানগুলো এখনো চলছে। এর বেশ কিছুদিন পর এই যে আমানুল্লাহ সাহেব, মানে আমান সাহেব, উনি দেশে আছেন পরিবার নিয়ে। আসার পর উনি স্ত্রী নাকি বেশ কিছুদিন যাবত অসুস্থ হয়ে পড়েন, আর উনিও নাকি রাতের বেলা ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতেন, আর দিনের বেলা তিনি এসব নিয়ে খুবই আপসেট থাকতেন, মানে বিষণ্ন থাকতেন। এর কিছুদিনের মধ্যে ওনার মধ্যেও কিছু পরিবর্তন দেখা দেয়। উনি নাকি আজে বাজে কথা বলতেন, গালিগালাজ করতেন, যেটা ওনার স্বভাবের সাথে কোনোভাবেই যায় না। খুব ভদ্র নম্র একজন মানুষ ছিলেন, কিন্তু উনি এরকম আচরণ করা শুরু করেন। এরপর ওনাকে বিভিন্ন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, কিন্তু কিছুতেই উনি সুস্থ হন না। এরপর ভারতের চেন্নাইও নিয়ে যাওয়া হয়েছিল। এখনো নাকি উনি ওখানে রেগুলার চিকিৎসার জন্য যান। তবে ওই জায়গা নিয়ে ওনার স্ত্রীর আর কোনো সমস্যা হয়েছে কিনা এই বিষয়টা জানা যায়নি, আর ওনার শ্বশুর কি ওই জায়গার জন্যই মারা গিয়েছিলেন কিনা এটাও জানা যায় না, জাস্ট খালি আন্দাজ করা যায় আর কি। তবে এখন ওই মার্কেটের সাইড দিয়েও যত দোকান আছে, ওই সময় তো ৭টা দোকান চালু হয়েছিল, পরে আরো হয়েছে, সবগুলো দোকান এখন চালু আছে। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, ঘটনাটি শুনলেন কেমন লাগলো? চট্টগ্রামের ফটিকছড়ির একটি জায়গার ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, আর এই ধরনের ঘটনা খুবই মর্মান্তিক হয়, আর এই ধরনের ঘটনার প্রেক্ষাপটে যে মৃত্যুগুলো হয় সেই মৃত্যুগুলো এক রহস্য সৃষ্টি করে। কিছু কিছু রহস্যর জট খোলে, কিছু কিছু রহস্যের জট আর খোলে না, আন্দাজ করা যায়। হতে পারে কয়েকটা মৃত্যু এমনই রহস্যের সৃষ্টি করে গেছে। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমার বলা এই এপিসোডের দ্বিতীয় ঘটনায়। শুনে আসি আমাদের এবারের ৯৭ নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনাটি। এখানে প্রিয় লিসেনার্স, চলে এলাম গ্রাম কেন্দ্রিক একটি ঘটনা নিয়ে। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ সোহেল রানা। ওনার বাড়ি সাভারের বলিয়ারপুরে। উনি এর আগে আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, তো এবারের ঘটনাটি ওনার এক বন্ধুর সাথে ঘটে যাওয়া ঘটনা। ওনার বন্ধুর নাম ইমরান, আর ওনার নিজ এলাকাতেই ঘটনাটি ঘটেছিল ২০১০ সালের দিকে। ঘটনাটি যখন ঘটে তখন চৈত্র বৈশাখ মাস, ঝড় বৃষ্টির মাস। তো এখন যেরকম বৈশাখ মাস চলছে তেমন একটি সময় ছিল। তো ওনার যে এলাকাটা, ওই এলাকায় মোট ৪টা রাস্তা রয়েছে। মেইন রাস্তাটার সাথে একটি কবরস্থান ছিল, ওই রাস্তাটা বেশ উন্নত, আর বাকি যে ৩টা রাস্তা ছিল ওগুলো ছিল আবার কাঁচা রাস্তা। আর ২০১০ সালের দিকে তখন কিন্তু ওই গ্রামটা এতটা আলোকোজ্জ্বল ছিল না, ইলেকট্রিসিটির ব্যবহার তখনও সেখানে ওরকম বৃদ্ধি পায়নি, মোটামুটি অন্ধকারচ্ছন্নই বলা চলে। আর ওই সময় মানুষজন রাতের বেলা অত ঘোরাফেরা করত না। এখন যেমন অনেক আলোকিত হয়েছে, ইন্টারনেট চলে এসেছে, স্যাটেলাইট সংযোগ চলে এসেছে, কিন্তু 2010 সালের দিকেও কিন্তু এতটা ছিল না, যার কারণে মোটামুটি একটু রাত হয়ে গেলেই সবাই শুয়ে পড়ত। তো মোটামুটি এভাবেই চলছিল ওই সময়টা। এই যে ইমরান, এই ইমরান উনি পেশায় ছিলেন একজন গাড়ির মেকানিক। ওনার বাড়ি থেকে মোটামুটি পায়ে হেঁটে 10 মিনিটের পথ দূরত্বে একটা গ্যারেজ ছিল, ওই গ্যারেজে উনি কাজ করতেন। তো ঘটনার দিন রাতের বেলা কি হয় যে গ্যারেজ বন্ধ করে সবকিছু গুছিয়ে গ্যারেজের মালিক সহ অন্যান্য স্টাফরা তারা বাড়িতে চলে যাবে, এমন সময় একটি অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ি গ্যারেজে আসে। কোনো মতে ঠেলতে ঠেলতে ওখানে নিয়ে আসা হয়। গাড়িটা ওই এলাকার ছিল না, গাড়িটা অন্য একটি জেলায় যাবে, প্রতিমধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু গাড়িটা নিয়ে তো যেতে হবে, গাড়ির মালিকও গাড়ির সাথে আছে। গাড়ির মালিক বলে যে যেভাবেই হোক গাড়িটা ঠিক করে দাও, গাড়িটা নিয়ে চলে যাব। আর সকালবেলা ঠিক করার মতো অবকাশ আমার নাই, আমাকে দ্রুত এখনই ঠিক করে দিতে হবে, তার জন্য তোমাদেরকে আরো বেশি টাকাই দিব। এখন সবাই তো বাই চলে যাচ্ছে ওই সময় গ্যারেজ বন্ধ করে দিয়ে। এখন মালিক বলছে যে ঠিক আছে, আমি একটু আমার স্টাফদের সাথে কথা বলে দেখি, ওরা তো সারাদিন অনেক পরিশ্রম করেছে, ওরা রাজি থাকলে আপনার কাজটা আমি করে দিব। এখন ইমরানকে বলে যে ইমরান তোর বাড়ি তো খুব কাছে, ওদের বাড়ি তো দূরে, তুই ভাই কাজটা একটু কর, আমি তোর সাথে হেল্প করতেছি, তুই কাজটা করে দে। এখন ইমরান একথা শুনে রাজি হয়, আর যেহেতু একটু বেশি টাকা দেবে, মালিক ওকে বকশিসও দেবে, তার কারণে ইমরান রাজি হয়ে যায়। অন্য স্টাফরা চলে গিয়েছিল, বাট ইমরান উনি ওনার যে মালিক দুজন মিলে গাড়িটা মেরামতের কাজ শুরু করে দেন। তো বেশ ক্ষয়ক্ষতি হয়েছিল, তো ইঞ্জিনের খুব বেশি ক্ষতি হয়েছিল বিষয়টা এরকম না, বডির বিভিন্ন সাইডগুলোতে লাইট বা ব্রেক এই জায়গাগুলো বেশ সমস্যার সৃষ্টি হয়েছিল। তো পুরো গাড়িটাই ওনারা মেরামত করে ফেলেন, আর পুরো গাড়িটা মেরামত করতে করতে রাত প্রায় 1টা বেজে যায়, এবং 1টা বাজার পর আবার যে যন্ত্রগুলো তারা গ্যারেজ থেকে বের করেছিলেন সেগুলো আবার ঠিকঠাক করতে করতে আবার সবকিছু গোছাতে প্রায় 1:45 বেজে যায় রাত। ওদিকে টাকা পয়সা দিয়ে তো এই গাড়ি নিয়ে মালিক চলে গেছেন, ওদিকে তার যে ওস্তাদ মানে গ্যারেজের যিনি মালিক, সে ওই ইমরানকে বলে ইমরান এত রাত্রে একা একা যাবি, তুই এক কাজ কর, তুই গ্যারেজেই শুয়ে পড়, এখানে তো থাকার জায়গা আছে, রাত্রেবেলার বাসায় যাওয়ার দরকার নাই, ঝড় বৃষ্টির রাত, এমনি বৃষ্টি হয়েছে, পথঘাট কাদা হয়ে গেছে। এখন ইমরান বলে যে ওস্তাদ আমার বাড়ি তো এখান থেকে পায়ে হেঁটে 10-12 মিনিট লাগে, তো বাসায় চলে যাই। তখন এই যিনি মালিক মানে গ্যারেজের উনি বলছেন যে আচ্ছা যাবি, যদি যা তাহলে কিন্তু এই কবরস্থানের রাস্তা দিয়ে যাস না, একটু ঘুরে যা, ওই ঘোড়া যে রাস্তা আছে ওইটা দিয়ে যা। তখন ইমরান বলে জি ওস্তাদ ঘোড়ার রাস্তা দিয়েই যাব। ইমরান তো রওনা দিচ্ছে, তখনও মালিক বলছে যে ইমরান আমি তোকে আগাই দিয়ে আসি। তখন ইমরান বলে না ওস্তাদ লাগবে না, আপনি বাড়িতে যান, অনেক রাত হয়ে গেছে, আমি বাড়ি চলে যেতে পারবো। তো ওস্তাদ তো তার মতো করে তার বাড়ির দিকে রওনা দিয়েছেন, ইমরানও রওনা দিয়েছে। তো একটা জায়গায় আসার পর ওখানে যে মেইন যে রাস্তাটা, যে রাস্তাটা একটু ভালো, ওইটা হলো কবরস্থানের সামনে দিয়ে রাস্তাটা গেছে, আর অন্য যে রাস্তাগুলো ওই রাস্তাগুলো কাঁচা, আর ওই কাঁচা রাস্তা দিয়ে যদি ইমরান তার বাড়িতে যেতে যায় 10 মিনিটের রাস্তা 15-25 মিনিট লাগবে। আর ইমরান চিন্তা করলো যে ঝড় বৃষ্টি হয়েছে, রাস্তাগুলো তো কাদা হয়ে গেছে, যার কারণে ওখান দিয়ে যেতে গেলে তো 20-25 মিনিটের রাস্তা ঘন্টাখানেক লেগে যাবে, এর থেকে ভালো যে কবরস্থানের রাস্তাটাই ধরি, যা থাকে কপালে। ইমরান কবরস্থানের যে রাস্তাটা ওটা ধরেছে। ওই কবরস্থানের রাস্তার একটা ব্যাপার হলো ওই কবরস্থানটা পার হওয়ার পর 3 রাস্তার একটা মোড় আছে, সেটা দিয়ে এগিয়ে যাওয়ার পর আবার 3 রাস্তার একটা মোড় আছে, এরকম আর কি। তো ইমরান ওই কবরস্থানটা সহি সালামতে পার হয়ে যায়, কোনো সমস্যা হচ্ছিল না। দিনের বেলা খুব গরম পড়েছিল, আর গাড়িটা যখন গ্যারেজে ঢুকিয়েছিল মেরামতের, এরপর থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, এর মধ্যে দিয়ে কাজ চলছিল আর কি। টর্চ লাইট জ্বালিয়ে ওনারা কাজ করছিলেন। তো যাই হোক, ইমরান তো যাচ্ছে কবরস্থান পাড়ি দিয়ে, ওই পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। তো তিন রাস্তা যেই মোড়টা আছে ওই মোড়টা পার হয়ে আবার তিন রাস্তার মোড় আছে। তো প্রথম তিন রাস্তার মোড় পার হওয়ার পর যখন সামনে এগিয়েছেন হঠাৎ করে একটা বিশ্রী মাংস পচা গন্ধ তার নাকে এসে লাগে। এমন বিশ্রী গন্ধ, মানে এই গন্ধে ইমরানের বমি হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল আর কি। কোনো মতে নিজেকে সামলে নেন, কিন্তু উনি বুঝতে পারছেন যে হঠাৎ করে এমন বিশ্রী গন্ধ হঠাৎ করে কেন এসে তার নাকে লাগলো। তো ইমরান এরকম চিন্তা করতে করতে সামনের দিকে এগিয়েছেন। এগিয়ে যাওয়ার পর ওই যে আর একটা তিন রাস্তার যে মোড় আছে, তো ওই তিন রাস্তার মোড়ের কাছে যখন এসেছে হঠাৎ করে এই ইমরান সে দেখতে পায় যে ওর থেকে বিশ থেকে তিরিশ হাত দূর হবে একটা বস্তার মতো কিছু একটা কাঁচা রাস্তা দিয়ে নেমে যাচ্ছে। এটা দেখে সে প্রথমে বুঝতে পারে নাই অন্ধকারের মধ্যে যে কিরে কি গেল। সে একটু ভালো করে তাকানোর চেষ্টা করে যে আসলে এটা কি গেল। ও দেখতে পায় এটা আসলে কোনো বস্তা না, কোন একটা মানুষের কোমর থেকে নিচের অংশ যদি না থাকে তাহলে কেমন দেখা যায়, ঠিক ওই রকম কিছু একটা। দুই হাত দিয়ে মাটিতে ঘষতে ঘষতে রাস্তার দিকে নেমে চলে যাচ্ছে। অনেক সময় আমরা দেখি না যে বিভিন্ন ধরনের মানুষ কোমর থেকে নিচের অংশ প্যারালাইজড বা হাত পা গুলো কোনো কারণে অনেক ছোট ছোট, তারা কিন্তু দুই হাতের উপর ভর দিয়ে চলাফেরা করে, ঠিক তেমন কিছু একটা। তো ইমরান চিন্তা করলো আমাদের এলাকায় এরকম কোন মানুষ আছে এমন তো আমার জানা ছিল না, তো কোত্থেকে আসলো এটা এত রাত, যাই বা কোথায়। এই চিন্তা করে ইমরান ওইদিকে তাকিয়ে আছে। ইমরান খেয়াল করে যে ওই লোকটা যাচ্ছিল যাচ্ছিল হঠাৎ করে ওই জিনিসটা ইমরানের দিকে ঘুরে তাকায়। তো ওইটার চেহারা কেমন অন্ধকারে ইমরান আসলে এভাবে ভালো করে বুঝতে পারে না, তবে ইমরান দেখতে পায় ওটা যেদিকে যাচ্ছিল ওই দিকে যাওয়াটা বাদ দিয়ে সে ঘুরে এখন ইমরানের দিকে এগিয়ে আসতে থাকে, আর সে যেই গতিতে যাচ্ছিল ওই গতিতেই তার দিকে আসছে। ইমরান তখন এটা দেখে খুব ভয় পায়, সে ভয়ে তার বাসার দিকে দিয়েছে দৌড়। যেই না দৌড় দেওয়া শুরু করেছে তখন ইমরান বুঝতে পারলো যে তার পেছনে না হলে দশ থেকে পনেরোটা কুকুর ঘেউ ঘেউ করে তাকে ধরতে আসছে। আর ইমরান চিন্তা করছে যে এতগুলো কুকুর কোত্থেকে আইলো, এখন যদি কুকুরগুলো আমাকে ধরতে পারে তাহলে তো একদম মানে কামড়ে ছিঁড়ে ফেলবে আমাকে। তো ইমরান তো জোরে চিৎকার করতে করতে দৌড়ে থাকে যে বাবা গো মা গো বাঁচাও এসব বলতে থাকে, মানে তার মুখে যে কথা আসছিল যেভাবে মানুষকে কনভিন্স করা যায় মানুষের সাহায্য চাওয়া যায় সেভাবে চিৎকার করছিল। তো তার চিৎকারে আশেপাশের বাড়ি থেকে লোকজন বেরিয়ে আসে, তারাও হাতে টর্চ লাইট নিয়ে বের হয়ে এসেছিল। তো টর্চের আলোটা দেখে ইমরান সাহস পায় সামনের দিকে এগিয়ে যায়, দেখে তাদেরই পরিচিত লোকজন সবাই, কারণ গ্রামের লোকজন তো সবাই সবাইকে চেনে আর কি। তখন একজন বলে এই ইমরান কি হয়েছে কি, তখন বলে যে ভাই অনেক ভয় পাইছি। এখন কি দেখে ভয় পাইছে এই বিষয়গুলো আসলে তার মতো তার ওই সময় বলার মতো অবকাশ ছিল না। তখন স্থানীয় কয়েকজন লোক ইমরানকে ধরে তার বাড়িতে নিয়ে যায়। তো বাড়িতে যাওয়ার পর ইমরান বাড়ির সদস্যদেরকে বলে যে সে ভয়টয় পেয়েছে। তো ওই রাত্রে তাকে আর তেমন কিছু করা হয় না, খাইয়ে দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। সকালবেলা ইমরান ঘুম থেকে ওঠে না, অনেক ডাকাডাকি করে ঘুম থেকে ওঠে না ওঠে না, বিষয়টা বাড়ির লোকজনের কাছে স্বাভাবিক লাগে না। তখন একজন হুজুর নিয়ে আসেন। তো হুজুর এসে বেশ কিছুক্ষণ রুকিয়া করার পর ইমরানের ঘুম ভাঙে, এর আগে কিন্তু ইমরানের ঘুম ভাঙেনি। তো হুজুরকে ইমরান সব কথা খুলে বলেন। তখন হুজুর বলেন যে ওইটা খুব খারাপ প্রকৃতির একটা জিন, তো ওই পথ দিয়ে আসার সময় মাঝে মাঝেই ওই জিনটাকে নাকি দেখা যায়, তবে ওই জিনটাকে দেখার পর দ্রুত ওখান থেকে সরে যেতে হয়। যে ওটাকে বেশি দেখার চেষ্টা করে ওই জিনটা যদি টের পায় তাহলে তার পিছু নেয়। মূলত ইমরান ওই জিন ওই জিনিসটাকে ভালো করে দেখার জন্য সে তাকিয়েছিল, ও তো মনে করেছে হয়তো বা কোনো প্রতিবন্ধী মানুষ হবে, এই চিন্তা করে ও তো তাকিয়েছিল। কিন্তু এটাই ছিল ওর জীবনের খুব বড় একটা ভুল, যার কারণে ওই জিনটা তার পিছু নিয়েছে। যাই হোক ইমরানকে উনি খুব ভালো করে ঝাড়ফুঁক করে দেন, পানি পরা দেন, তেল পরা দেন, কিছু দোয়া দরুদ শিখিয়ে যান, সেগুলো রেগুলার আমল করতে বলেন। তো ইমরানের শরীরে জ্বর ছিল, তো হুজুর রুকিয়া করে যাওয়ার পর একদিনের মতো জ্বর ছিল, এরপর আস্তে আস্তে কমতে থাকে। তো এভাবে চলে যায় তিন দিন, তিন দিনের মধ্যে সে আর গ্যারেজে যায়নি। এদিকে কি হয় যে ইমরানদের জমির কিছু ধান ছিল, এই ধানগুলো আবার পেকে গিয়েছিল, সেগুলো কাটতে হবে। ওদের এলাকায় এই যারা ধান কাটে তাদেরকে বলা হয় হলো মিন্তি। এখন প্রায় দশ জনের মতো মিন্তি লাগবে। তখন ইমরানের আব্বা বলেন যে ইমরান, তুই সন্ধ্যার পর দশজন মিন্তি জোগাড় করবি, আর একটা জায়গাও দেখিয়ে দেন যে কোন জায়গায় গেলে এই মিন্তিদেরকে পাওয়া যাবে। কারণ হচ্ছে ওই এলাকার একটা বাড়ি ছিল, ওটা নির্মাণাধীন একটা বাড়ি ছিল, কিন্তু বেশ কিছুদিন কাজ বন্ধ ছিল। ওখানে বেশ কিছু মিন্তি, মানে যারা ধান কাটে আর কি, তারা ঘুমাতো, প্রায় পনেরো বিশ জন একসাথে তারা ঘুমাতো। ওরা ওই যে ধান কাটার বিভিন্ন চুক্তিতে আসতো আর কি, বিভিন্ন জায়গা থেকে। যেহেতু এখানে একটা নির্মাণাধীন বাড়ি, সেই বাড়ির ছাদও হয়ে গিয়েছিল, মানে দরজা জানালা লাগায় নাই আর কি, তো ওখানে ওনারা থাকতেন, ভাড়াটা তো আর লাগতো না। ইমরানের দুঃসম্পর্কের এক চাচা বা মামার বাড়ি ছিল আবার ওইটা, মাঝে মাঝে ওদিক দিয়ে যেত, ওই মিন্দিদের সাথে কথাও হতো ইমরানের, এই কারণে ইমরানকে ওই মিন্দিরা চিনত। তো সন্ধ্যার পরে ইমরান তাদের কাছে গিয়েছে, বলে যে আগামীকাল কার কার কাজ আছে বা কার কার কাজ নাই। তো এভাবে কথা বলতে বলতে বিভিন্ন ধরনের গল্প গুজব শুরু হয়ে যায় তাদের সাথে, যেহেতু আগে থেকে চেনা জানা ছিল। এই গল্প করতে করতে রাত বেজে গেছে দশটা। একটা সময় ইমরান বুঝতে পারে যে রাত দশটা বেজে গেছে, কিছুদিন আগে তো ভয় পাইলাম, এখন এত রাত হয়ে গেছে, এখন আর বাইরে থাকা যাবে না, তাড়াতাড়ি বাড়ি চলে যাই। তো ওদের ভিতর থেকে যাদের যাদের কাজ ছিল না পরের দিন, তাদের সাথে চুক্তি করেন যে তোমরা তোমরা আসবা। তো ইমরান ওখান থেকে বেরিয়ে যান। তো বেরিয়ে যেদিক দিয়ে যাচ্ছিলেন, ওই যে নির্মাণাধীন বাড়ি ওইটার ঠিক সামনের দিকে একটা ছোট্ট পুকুর আছে, আর ওইটার পাশে আর একটা ছোট্ট জায়গা আছে ইট দিয়ে গাঁথনি করা। তো ওইখান দিয়ে যখন ইমরান যাচ্ছিল, হঠাৎ করে ইমরানের চোখ যায় অন্ধকারের ভিতরে একটা ঝোপঝাড়ের দিকে। তো ওই ঝোপঝাড়ের ভিতর থেকে এক ধরনের আওয়াজ আসছিল। অনেক সময় কাদার ভিতরে কেউ যদি মাছ ধরার চেষ্টা করে, হাত ঢুকিয়ে দেয়, তারপরে কাদার মধ্যে পা দিয়ে হাঁটে, এক ধরনের শব্দ হয়, কিন্তু ওই রকমের শব্দ হচ্ছিল। ইমরান চিন্তা করলো কি ব্যাপার, ওই দিকে মাছ ধরার মতো শব্দ বা ওই দিকটাতে এরকম আওয়াজ আসছে, ওখানে তো কাদা থাকার কথা না, আর এখানে মানুষও এত রাত্রেবেলা তো নামার কথা না, ঘটনা কি, ওখানে কি কোনো বড় ধরনের কোনো প্রাণী আসলো নাকি, ওই চিন্তা করছে। শেয়াল কুকুরও তো এখানে নামার কথা না, সে এরকম চিন্তা করে ওখানে দাঁড়িয়ে যায়। হঠাৎ করে দেখতে পাই ওই যে ঝোপঝাড় যে জায়গাটা, ওখান থেকে বেশ জোনাকি পোকার আলোর মতো কিছু আলো দেখা যাচ্ছে। তো ইমরান আর ভালো করে তাকিয়ে দেখার চেষ্টা করে জিনিসটা কি, ইমরান দেখতে পায় এই জোনাকি পোকার আলোগুলো, নর্মাল যে জোনাকি পোকা হয় এগুলো থেকে একটু বড়। আর জোনাকি পোকা কি হয়, একটা জোনাকি পোকার আলো জলে আর একটা নেভে, এরকম জলে নেভে এরকম, আর সবগুলো জোনাকি পোকা তো একসাথে জলে না, একসাথে নেভেও না, তাই না? যারা জোনাকি পোকা দেখেছেন তারা বলতে পারবেন। ইমরান দেখে এই আলোগুলো একই সাথে জলে, একই সাথে নেভে, এবং আলোগুলো মনে হচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে এবং তার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। অল্প কিছুক্ষণের মধ্যেই ইমরানের ভুল ভাঙে, ইমরান বুঝতে পারে এগুলো আসলে জোনাকি পোকার আলো না, এগুলো সবগুলো একটা একটা করে চোখ। এই চোখগুলো পিটপিট করছে, মানুষ যেভাবে চোখ পিটপিট করে, একই সাথে চোখের পলক পড়ে আবার ওঠে, ঠিক ওই জিনিসগুলো একই সাথে চোখের পলক পড়ে, তখন মনে হয় যে জোনাকি পোকার আলো নিভে গেল, আবার যখন পলক উপরের দিকে ওঠে তখন মনে হলো জ্বলে গেছে জোনাকি পোকা। এই কারণে দূর থেকে এমনটা মনে হচ্ছিল, মূলত একই সাথে চোখের পলক পড়ে এবং ওঠে, এই কারণেই মনে হচ্ছিল যে এই আলোগুলো একই সাথে জ্বলছে আর নিচ্ছে, আর ওই জিনিসগুলো আস্তে আস্তে ইমরানের দিকে এগিয়ে আসছিল, এই কারণে মূলত আস্তে আস্তে ওই আলোগুলো আরো বড় দেখাচ্ছিল। যখন কাছাকাছি চলে আসে এবং ইমরান বুঝতে পারে এগুলো প্রত্যেকটা এক একটা চোখ এবং আরো ভয়ানক আর একটা জিনিস তার সামনে দৃশ্যমান হয়ে ওঠে, সেটা হলো একটা কুকুরের মতো অবয়ব। এই কুকুরের অবয়বের পুরো শরীর জুড়েই এই ধরনের চোখ, আর ওই জিনিসটা ইমরানের দিকে এগিয়ে আসছে আস্তে আস্তে। ইমরান এই জিনিসটা দেখে ঘুরে দৌড় দিতে গিয়েছে, সে তখন পা পিছলে পড়ে গেছে। এখন পা পিছলে পড়ে যাওয়ার পর সে যে উঠে দাঁড়াবে এই ধরনের শক্তি তার ছিল না, সে হামাগুড়ি দিয়ে সামনের দিকে এগোতে থাকে এবং প্রচন্ড জোরে চিৎকার দিতে থাকে। এমন সময় নাকি পেছন থেকে একটা আওয়াজ আসে এবং বলতে থাকে, তুই আমাকে দেখছিস রে, তুই বাঁচতে পারবি না। এই বলে নাকি ইমরানকে চেপে ধরে এবং সমানে আশ্রাতে থাকে। এদিকে পাশের যে বিল্ডিংটা আছে ওখানে যে মিন্তিরা শুয়েছিল, তারা এই ইমরানের চিৎকার তারা তো শুনেছে, দৌড়ে তারা সামনে চলে এসেছে। এসে দেখে ইমরান নিজে নিজে মাটির দুই থেকে তিন হাত উপরে উঠে যাচ্ছে এবং ঠাস করে নিচে পড়ছে। এরকম কয়েকবার হয়, ওর তো দৌড়ে ইমরানকে যায় ধরে। ইমরানের তো রক্তারক্তি অবস্থা, মাথা ফেটে গেছে এবং বোঝা যাচ্ছে যে ওর হাত ভেঙে গেছে, হাত ভেঙে এক পাশে ঝুলে পড়েছে। ওই যে আছাড় মেরেছে তো, যার কারণে এই ধরনের ঘটনা ঘটেছে। তারা তো দ্রুত হসপিটালে নিয়ে যেতে থাকে এবং ওদের মধ্যে একজন গিয়ে ইমরানের বাড়িতে খবর দেয়। তো ইমরানের মাথায় প্রচন্ড আঘাত লেগেছিল, মাথায় রক্ত জমেছিল প্রায় 20-25 দিন তাকে চিকিৎসাধীন থাকতে হয়েছিল এবং পুরোপুরি সুস্থ হতে অনেকদিন সময় লেগেছিল। তাদের জমি জমা যা ছিল অধিকাংশ জমি জমাই বিক্রি করে দিতে হয়েছিল ইমরানের চিকিৎসার জন্য। তো যাই হোক, পরবর্তীতে তাকে খুব ভালো হুজুরের কাছে গিয়ে রুকিয়া করানো হয়, আস্তে আস্তে উনি সুস্থ হয়ে ওঠেন। তখন হুজুর পরামর্শ দেন যে এই মুহূর্তে তাকে বিদেশে পাঠিয়ে দিতে, দীর্ঘদিন বিদেশে থাকলে আস্তে আস্তে উনি আরো সুস্থ হয়ে উঠবেন, কিন্তু দেশে থাকলে আবারও কোনো সমস্যা হতে পারে। তো এখন ইমরান মালয়েশিয়া প্রবাসী, আর ইমরান নিজেই এই ঘটনাটি প্রকাশের অনুমতি দিয়েছিলেন এই সোহেল নানা ভাইকে, যার কারণে এই ঘটনাটি লিসেনারদের সামনে উপস্থাপন করতে পেরেছি। ধন্যবাদ ইমরান ভাইকে, সুদূর মালয়েশিয়া থেকে আপনার সাথে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা আপনি সোহেল নানা ভাইকে পাঠিয়েছেন, আর সোহেল নানা ভাইকেও ধন্যবাদ, উনি এই ঘটনাটি আমাদেরকে দিয়েছেন, যার কারণে লিসেনারদের সামনে আমরা উপস্থাপন করতে পারলাম। প্রিয় লিসেনার্স, আপনাদের পাঠানো এরকম 10টি ঘটনা নিয়ে কিন্তু আমরা ভয়ের শিরোনাম বইটি প্রকাশ করেছিলাম এবার অমর একুশে বইমেলায়। বইমেলা শেষ হয়ে গেলেও বইটি কিন্তু রকমারিতে আপনারা পাবেন। আপনারা গুগলে গিয়ে রকমারি লিখে সার্চ দিলে দেখবেন যে রকমারির ওয়েবসাইট সামনে চলে এসেছে, সেই লিঙ্কে ঢুকে আর একটা সার্চ অপশন রয়েছে, সেখানে গিয়ে বইয়ের নাম লিখতে হয়, সেখানে লিখবেন ভয়ের শিহরণ, তখনই দেখবেন যে প্রান্ত প্রকাশন থেকে প্রকাশিত হওয়া আমাদের সেই বইটি আপনাদের সামনে চলে এসেছে। সেখান থেকে আপনারা বইটি অর্ডার করতে পারেন, আপনাদের পরিচিত এবং ভালোবাসার বেশ কয়েকজন ঘটনা সংগ্রাহকের ঘটনা এই বইতে রয়েছে। অনেকেই বইটি পড়ে পজিটিভ রিভিউ দিয়েছেন, বইটি আপনারা সংগ্রহে রেখে দিতে পারেন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের 97 নম্বর এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 97 নম্বর এপিসোডের তৃতীয় ঘটনায়। এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, ওনার বেশ কয়েকটি ঘটনা ইতোমধ্যে আমরা প্রচার করেছি। উনি কাতার প্রবাসী একজন ভাই, ওনার নাম রাসেল আহমেদ সরকার। এই ঘটনাটি ওনার নিজের সাথে ঘটে যাওয়ার পাশাপাশি ওনার সাথে আরো বেশ কয়েকজন বন্ধু ছিল, তাদের সাথেও ঘটেছে। তো চলুন মূল ঘটনাতে চলে যাই। ঘটনাটার সময়কাল 2003 সাল। উনি তখন সাভারের নবীনগরের পল্লী বিদ্যুৎ নামক যে এলাকাটা রয়েছে সেখানে থাকতেন। উনি এই ঘটনার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলোর পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন। তো সেখান থেকে কিছু কিছু বর্ণনা আপনাদের সামনে তুলে ধরব। সেটি হচ্ছে এই যে পল্লী বিদ্যুৎ নামক যে জায়গাটা, এটা নবীনগর বাস স্ট্যান্ড থেকে একটি রাস্তা, যেটা ঢাকা আরিচা মহাসড়ক আমরা যেটা বলি, সেটা চলে গেছে, আর আরেকটা রাস্তা অন্যদিক দিয়ে চলে গেছে নবীনগর থেকে চন্দ্রা কালিয়কোট। তো যে রাস্তাটা ঢাকা আরিচা মহাসড়কের দিকে গেছে, ওদিকে যেতে কিন্তু একটা বাস স্ট্যান্ড আছে, সেটার নাম হচ্ছে 22 মাইল। ওখানে কিন্তু গণ বিশ্ববিদ্যালয় রয়েছে। আবার যে মহাসড়কটা চন্দ্রা কালিয়াকোটের দিকে চলে গেছে, ওইদিকে যেতে
আর একটা বাস স্ট্যান্ড পড়ে, সেটার নাম হচ্ছে পল্লী বিদ্যুৎ। তো ওনার বলা ঘটনাটা এটা, ওই যে পল্লী বিদ্যুৎ আর 22 মাইল যে স্ট্যান্ড, এর ঠিক মাঝামাঝি একটা জঙ্গলে ঘটেছিল। এই জঙ্গলের নাম কেউ কেউ বলেন মুস্তির জঙ্গল, আবার কেউ বলে কোয়ার্টার জঙ্গল, মানে দুই নামেই পরিচিত আছে আর কি। তো আমরা কোয়ার্টার জঙ্গল শব্দটাই বেশি ব্যবহার করব আর কি। এখনো যদি কেউ চায় পল্লী বিদ্যুৎ থেকে ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে এই কোয়ার্টার জঙ্গলের পাশ দিয়ে 22 মাইল অর্থাৎ গণবিশ্ববিদ্যালয় রিক্সা বা গাড়ি নিয়েও যেতে পারবে, এখন তো রাস্তা পাকা হয়ে গেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো ওনার বাড়ি এই পল্লী বিদ্যুতের কোন একটা গ্রামে। আর ঘটনার দিন রাতের বেলা, মানে যেদিন ঘটনাটা ঘটেছিল, তো ওই দিন ওই গণবিশ্ববিদ্যালয়ে একটা কনসার্টের আয়োজন করা হয়েছিল। তৎকালীন সময়ের খুব জনপ্রিয় একজন শিল্পী, তার নাম হচ্ছে শিল্পী নাসির, উনি সেখানে গান গাইতে এসেছিলেন। শিল্পী নাসিরের গান শোনার জন্যই মূলত ওনারা ওই কনসার্টে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তো ওনারা বেশ কয়েকজন বন্ধু ওই দিন চিন্তা করেছিলেন যে কনসার্টে যাবেন, আর এটাও চিন্তা করেছিলেন যে ওনারা ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে যাবেন, কারণ এটা ওনাদের গ্রাম, আর কম বেশি সবাই ওই দিক দিয়ে ওনারা হাঁটাচলা করেন। আর ওই কোয়ার্টার জঙ্গলের এক পাশে অনেক ধান ক্ষেতের মাঝামাঝি একটা ফাঁকা বিশাল বড় মাঠ রয়েছে, এটা এখনো আছে। মাঠের এক মাথায় একটা তেঁতুল গাছ, অন্য পাশে কোয়ার্টার জঙ্গল, আর বাকি দুই পাশে ধানের ক্ষেত, এরপর অনেক দূরে বসত বাড়ি, আর জঙ্গলের ভেতরে অবশ্য কোনো বসত বাড়ি ছিল না। এই তেঁতুল গাছটির পর মাঠ শেষ হয়ে যায়, এরপর একটা ছোট্ট পুকুর, তারপরে বেশ উঁচু একটা রাস্তা, রাস্তার আর এক পাশে আবার একটা পুকুর, সেই পুকুরের অন্য পাশে বিশাল বড় বাঁশবাগান। এই বাঁশবাগানের এক মাথায় বসত বাড়ি, আর এক মাথায় কোয়ার্টার জঙ্গলের কিছু অংশ। বাঁশবাগানের যেই দিকটাতে বসত বাড়ি, ওই বসত বাড়ির পর ওনাদের এলাকার কবরস্থান, আর যেই মাথায় কোয়ার্টার জঙ্গল, মানে জঙ্গলের হালকা অংশ রয়েছে, ওইখান থেকে শুরু হয় পল্লী বিদ্যুৎ এলাকার ঘন বসতিপূর্ণ গ্রাম। ওই গ্রামের নাম ডেন্ডাবর। এই তেঁতুল গাছের এই মাঠে আসার জন্য পল্লী বিদ্যুৎ থেকে দুইটা রাস্তা ব্যবহার করা যায়। একটা রাস্তা পল্লী বিদ্যুৎ থেকে কবরস্থানের পাশে আসার পর এই কবরস্থান থেকে ডগরতলি নামক একটা গ্রামের দিকে যাওয়ার জন্য রাস্তা রয়েছে। অন্য রাস্তাটা পল্লী বিদ্যুৎ থেকে সরাসরি কবরস্থানে আসার পর এই যে বাঁশবাগানের কথা আমরা বললাম, বাঁশবাগানের ভেতর দিয়ে রাস্তার দুই পাশে যে দুইটা পুকুর রয়েছে, ওই পুকুরের কিনারা দিয়ে সোজা রাস্তায় উঠে অন্য পুকুর ক্রস করে তেঁতুল গাছের মাঠে আসা যায়। বলা বাহুল্য যে এই দুই পুকুরের মাঝের যে রাস্তাটা, এর সামনে এখনো একটা বটগাছ আছে। এই বটগাছে হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন মানুষেরা এখনো বিভিন্ন ধরনের পূজা অর্চনা করে থাকেন। তো ওনারা সেদিন এই ডগরতলির রাস্তা ধরে বিকালের দিকে হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে ওনারা চলে আসেন ওই গণবিশ্ববিদ্যালয়ের পেছনে ওই কনসার্ট এরিয়াতে। তো রাত প্রায় একটা বেজেছিল ওই কনসার্টটা শেষ হতে। তো কনসার্ট শেষ হওয়ার পর ওনারা রওনা দিয়েছেন। এর ভিতরে রাসেল আহমেদ সরকার বলেছেন যে চল আমরা এখান দিয়ে না গিয়ে 22 মাইল গিয়ে গাড়িতে উঠে গাড়ি থেকে পল্লী বিদ্যুতে যাই। এখন সমস্যা বাঁধল, ওনার এক বন্ধুর আবার সাথে ছিল সাইকেল, সে বলল তাহলে তোরা গাড়িতে যা, আমি সাইকেল নিয়ে এই রাস্তায় যাই। তখন এই রাসেল আহমেদ সরকার আর ওকে যেতে দিলেন না, যে এই রাস্তা একা যাওয়া ঠিক হবে না, চল আমরা সবাই মিলে এই রাস্তা দিয়ে যাব, কিন্তু পুকুরের পাশ দিয়ে সোজা ঢুকে যাব, ডগরতলির ওই মোড়ের দিকে যাব না। তো যেই কথা সেই কাজ, ওনারা পথ চলতে শুরু করলেন। এখন একজনের সাইকেল থাকার কারণেই মূলত প্রবলেমটা হয়েছিল, সবাই তাদের রুট চেঞ্জ করলেন। তো ওনারা ওই সময় 5 জন বন্ধু ছিলেন, এর মধ্যে এক বন্ধুর বাসা ওই বটগাছের আগের এলাকা, ওই এলাকার নাম হচ্ছে এনায়েতপুর, আর ওনাদের দুইজনের বাসা ওই কবরস্থানের পরের এলাকা, ওই এলাকার নাম হলো পলাশবাড়ি। এই দুইজনের বাসা ওই কবরস্থানের সাথেই, ওই জায়গাটাকে বলা হয় বান্দুর প্লট, হাজি বান্দু মিয়ার নাম অনুসারে ওই প্লটের নাম হয়েছিল বান্দুর প্লট। তো ওনারা কনসার্ট থেকে বের হয়ে আস্তে আস্তে চলতে শুরু করেন। রাতের বেলা চলাচল করতে ভালোই লাগছিল, তখন তো ছোট ছিলেন, আর ছোট থাকলেও প্রায় রাত করে বাড়িতে ফেরার অভ্যাস ওনাদের ছিল। তো ওনারা চলতে চলতে ধান ক্ষেতগুলো ক্রস করে সামনের দিকে আগাতে থাকেন, ওদিকে একটা মাজার রয়েছে, ঘোড়া পীরের মাজার বলে, ওই মাজারের দিকে আগাচ্ছিলেন। ওখানে তখন বাজার ছিল। তো ওনাদের সাথে এক বন্ধু, তার নাম হলো সজল। তো সজলের রাসেল আহমেদ সরকারকে বলে যে বন্ধু সিগারেটের দরকার। ওনাদের আবার প্রত্যেকেরই সিগারেট খাওয়ার বদভ্যাস ছিল। তখন ওনাদের সাথে থাকা আর এক বন্ধু আরিফ, সে কোনোভাবে দুই প্যাকেট সিগারেট ব্যবস্থা করে আর কি। তো ওনারা ওই ঘোড়াপীরের মাজার পেছন দিয়ে পুকুরের পার ঘেসে আবার ক্ষেতের আইলে নামেন। এখন কিছুদূর গেলেই সামনে পড়বে সেই বড় ঘন জঙ্গল, যেটাকে কোয়ার্টার জঙ্গল বলে আর কি। তো ওনারা আরিফের বাসার কাছাকাছি চলে এসেছেন, আরিফের বাসা ওই গ্রামেই। কিছুক্ষণ পর আরিফ ওনাদেরকে উদ্দেশ্য করে বলে যে তোদের হাতে কিছু একটা রাখ, মানে লাঠির মতো কিছু একটা রাখ কাজে দেবে, আর সিগারেট আছে ম্যাচ আছে, সাবধানে যাস। মূলত লাঠির কথা বলেছিল একটা নির্দিষ্ট কারণে, কারণ ওই এলাকায় প্রচুর শেয়ালের আনাগোনা ছিল, এখনো শেয়াল আছে অনেক। তো ওনারা যেভাবে পারেন গাছের ডাল টাল ভেঙে হাতে নিয়ে রাখলেন আর কি, আর মজা করে চলতে থাকলেন। আরিফ যিনি ছিলেন আর কি রাসেল আহমেদ সরকারের বন্ধু, তো আরিফ ওনাদেরকে একটা কথা বলতে শুরু করলো যে ওই বছরের শুরুতে পহেলা বৈশাখের রাত্রে ওই সামনের দিকে একটা জায়গা আছে, তো ওখানে একটা ধান ক্ষেত ছিল। তখন অবশ্য প্লট আকারে বিশাল জায়গা নিয়ে মাটি ফেলা হয়েছিল জমি বিক্রি করার জন্য। তো ওই জায়গায় নাকি ওই প্লটের কোন একটা পাশে যেখানে নতুন মাটি ফেলা হয়েছিল, পহেলা বৈশাখের হলুদ শাড়ি পরা একটা মেয়ের মৃতদেহ এলাকাবাসী আবিষ্কার করেছিল। পরে সেটাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল। তখন ওনাদের থানা ছিল সাভার থানা, আশুলিয়া থানা তখন হয়নি আর কি। তো হঠাৎ করে রাতের বেলা এরকম একটা মৃতদেহের কথা বলার কারণে বেশ ভয় পেয়েছিলেন। মূলত ভূতের ভয় থেকেও যে ভয়টা বেশি লেগেছিল যে একটা মানুষকে ওখানে হত্যা করা হয়েছে, না জানি আবার কোন বিপদ আপদ সামনে আসে কিনা, আবার ওনাদেরকে কোনো ছিনতাইকারী বা অন্য কোনো খারাপ কোনো কিছু ধরে কিনা। যদিও বা ওনারা এলাকারই লোক ছিলেন, তারপরও যারা মূলত সন্ত্রাসী তাদের কাছে তো আসলে ধর্ম পরিচয়, বর্ণ পরিচয় বা এলাকার পরিচয় বলে কিছু নেই, কারো ক্ষতি করার উদ্দেশ্য থাকলে তো করবেই। তো ওই ভয়টাই মূলত ওনারা পেয়েছিলেন আর কি। আর ওই কাহিনীটা, ওই মেয়ের মৃত্যুর কাহিনীটা সবাই জানতেন, জাস্ট একজন মনে করে দিয়েছিল আর কি। তো যাই হোক, ওনারা যাবেন সেই নতুন মাটি ফেলা ওই প্লটের উপর দিয়ে, এরপরে সেই তেঁতুল গাছ, আর তেঁতুল গাছের পাশে খেলার মাঠ। তো আরিফকে বিদায় ওনারা দিয়ে দেন, আরিফ ওনাদেরকে এক বোতল পানির ব্যবস্থা করে দেন, সে দৌড়ে বাড়িতে যায়, বাড়ি থেকে এক বোতল পানি এনে ওদেরকে দেয় আর কি। তো এখন ওনারা চারজন হয়ে যান, আরিফ তোর বাড়িতে চলে গেল। তখন বেশি একটা জ্যোৎস্না ছিল না, হালকা জ্যোৎস্না, মাঝে মাঝে শিয়ালের হুক্কা হুয়া শব্দ ভেসে আসছিল কানে। সবাই মোটামুটি শিয়ালের ভয় পেতে শুরু করলেন, কারণ প্রচুর শিয়াল আশেপাশে। আর নতুন যে মাটির যে ঢেলাগুলো সেগুলো ওনারা এক হাতে নিয়ে নেন, আর এক হাতে লাঠি আছে, আর এক হাতে মাটির ঢেলা আর কি। শিয়াল সামনে আসলেও কোনোভাবে যেন ওদেরকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়া যায়। ওই প্লটের উপরে যখনই এসেছেন তখনই ওনারা শেয়াল দেখতে শুরু করেছিলেন, এতক্ষণ তো শব্দ পাচ্ছিলেন আর কি। আর শেয়াল কিন্তু রাতের বেলা যারা দেখেছেন দেখবেন চোখ জল জল করে, দেখলেই ভয় লাগে। তো ওনারা দেখছেন যে ওনাদের আশেপাশে বেশ কয়েকটি শেয়াল কিন্তু একটু দূরে আছে আর কি। তো ওনারা ওনাদের মধ্যে হাঁটাহাঁটি করছেন, হঠাৎ ওনাদের সামনে থেকে একটা কালো বিড়াল এপাশ থেকে ওপাশে ক্রস করে দ্রুত চলে যায়। তো ওনারা তো ওখানেই বসে পড়ে আর বলেন যে একটু দাঁড়া, কালো বিড়াল রাস্তা ক্রস করেছে, না জানি কোন বিপদ আছে সামনে, এখানে একটু বসি পরে যাব। তো ওখানে ওনারা বসেন অল্প কিছু সময়, আশেপাশে শিয়ালগুলোকে তখন আর দেখছেন না, শিয়ালগুলো সরে চলে গেছে। ওখানে কয়েক মিনিট বসার পর সবাই সিগারেট ধরায়, আর এই রাসেল আহমেদ সরকার সকলকে দোষারোপ করতে থাকেন যে বলছিলাম যে চল গাড়িতে যাই, এখন কি হলো, এখন তো পড়লাম বিপদে। তো জহির নামে যে ছিল, যার সাইকেল ছিল, সে বলে যে হ্যাঁ তোরা গাড়িতে যাবি, আর আমি সাইকেল নিয়ে কি করতাম তখন, এই সাইকেলটা কি গাড়ির উপরে তুলতাম, সেই অবস্থা ছিল নাকি। তো যাই হোক, এটা নিছক একটা ছোটখাটো দোষারোপ আর কি, মানুষ বিপদে পড়লে এরকম একজন আরেকজনকে দোষারোপ করে, তো এরকমটাই হয়েছিল। তো কিছুক্ষণ পর আবার ওনারা রওনা দেন, বেশ কিছুক্ষণ পর ওনারা আর কোনো শেয়াল দেখছেন না, সামনের দিকে হাঁটছেন, মাঠের পাশে বড় বড় ঘাস জন্মায় আর কি, ওগুলোকে ওনারা বিন্যার শোভা বলেন। তো নতুন মাটি ফেলা যে প্লটটা, ওই প্লট প্রায় শেষের দিকে, মানে শেষের দিকে এসে পড়েছেন হাঁটতে হাঁটতে। এখন পুরনো যে মাঠ, ওই মাঠটা দেখা যাচ্ছে। এই নতুন মাটি ফেলা প্লট আর ওই পুরাতন মাঠের মাঝামাঝি আবার একটা ধান ক্ষেত, এর একপাশে বিশাল বড় একটা পুকুর, এর মাঝখান থেকে একটা রাস্তা তৈরি করা হয়েছিল, ওই রাস্তাটাই মূলত ওই ঘোড়াপীরের মাজারে যাওয়ার একমাত্র রাস্তা। তো ওনারা যখন প্লটের উপরে, তখন ওরা দেখতে পান যে ওই পুকুর পারে তিন চারটা শেয়াল ওই রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে। তো ওনারা চিন্তা করলেন যে হাতে লাঠি আছে, মাটির ঢেলা আছে, এটা দিয়ে মানে পুকুরের পানিতে ছুড়ে মারবে, যাতে করে শেয়ালগুলো ভয় ওখান থেকে চলে যায়। তাই করলেন, কিন্তু শেয়ালগুলো ওখান থেকে এক চুলও নড়ে না। তো ওনারা সামনে আগাচ্ছিলেন না, ওখানে দাঁড়িয়ে থাকলেন, আবার পেছনেও দেখছেন দু একটা শেয়াল হাঁটাহাঁটি করছে অনেক দূরে। এখন ওনাদের সামনেও শেয়াল, পেছনেও শেয়াল, কোন দিক দিয়ে যাবেন? ওখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আছেন। শেয়ালগুলোকে যদি আঘাত করা হয়, যেহেতু অনেক শেয়াল ওনাদের উপর আক্রমণ করতে পারে, আর শেয়ালের আচরে বা কামড়ে জলাতঙ্ক থেকে শুরু করে নিয়ে বিভিন্ন ধরনের রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। অনেক সময় প্রপার ভ্যাকসিন না দিলে এই রোগগুলো দেখা দেয়। তো ওই ঝামেলা যাতে না হয় এই জন্যই ওনারা একটু দাঁড়িয়েছিলেন আর কি। এদিকে আরো বেশ কয়েকবার কিছু ঢিল মারলেন পুকুরের ভিতরে, কিন্তু কোনো কাজ হলো না। কি আর করা, ওনারা ওই রাস্তার উপর দিয়ে মাঠের দিকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। ঠিক তখনই শিয়ালগুলো কি মনে করে আবার ওই তেঁতুল গাছের মাঠের দিকে চলে গেল, এমনিতেই চলে গিয়েছিল আর কি। তো ওনারা আস্তে আস্তে রাস্তাটা পার হন, পেছনের দিকে আর অতটা খেয়াল করেন নাই। এরপর ওনারা তেঁতুল গাছের এই বিশাল মাঠ, তাদের যে মাঠ রয়েছে এদিকে আসেন। এখন ওনারা মাঠের এক কেনারে, তো বিশাল বড় উঁচু একটা মাঠ, মাঠের কোথাও কোনো গাছপালা নাই, শুধু একটা গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সেটাও মাঠের একদম এক পাশে শেষ মাথায় আর কি। এই অবস্থায় পুরো মাঠে যদি একটা বিড়ালও হাঁটাচলা করে, সেটা কিন্তু চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাবে। তো এদিকে ওনারা দেখতে পান যে মাঠের বিপরীত পাশে একটা ছায়া মূর্তির মতো দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে। এটা কি বসে আছে না দাঁড়িয়ে আছে না কি করছে বোঝা যাচ্ছিল, তবে কিছু একটা আছে ওখানে। ওনারা এই জিনিসটা দেখে চিন্তা করে যে কি ব্যাপার, একটা ছায়া মূর্তি কোনো মানুষ এখানে বসে আছে কিনা। ওনারা আসলে এটা বুঝতে পারছিলেন না, অন্ধকার চোখের ভুল, এটা নিজেরা আলোচনা করছিলেন। ওনারা মাঠের এক পাশের কিনারা থেকে উঠেছেন আর অন্য পাশের কিনারাতে ওই অবয়বটা দেখছেন বারবার তাকিয়ে। তো ওনারা সিদ্ধান্ত নেন যে ওনার পেছন দিকে চলে যাবেন, ওনার সামনের দিকে আগাবেন না। কিন্তু ওই চিন্তা যে বাস্তবায়ন করবেন, ওই প্লটের উপরে তখন অনেকগুলো শেয়াল আস্তানা গেড়েছে, হাঁটাহাঁটি করছে, সেটা স্পষ্ট দেখা যাচ্ছে। এই ধরনের সিচুয়েশনে এখন ওনাদের সামনে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ভূতের ভয় থেকে শেয়ালের ভয়টা ওনাদের মাথার মধ্যে তখন আবার বেশি কাজ করছিল। শেয়াল যখন একসাথে অনেকগুলো থাকে তখন কিন্তু ওরা মানুষ দেখলে ভয় পায় না, মানুষকে আক্রমণ করতে উদ্যত হয়। তো ওনাদের তো আর সামনে যাওয়া ছাড়া উপায় নেই, ওনারা সবাই যে যার মতো করে দোয়া দরুদ পড়তে থাকেন আর সামনের দিকে এগোতে থাকেন। আর ওনারা চিন্তা করতে থাকেন যে মাঠের মাঝখানে যাওয়া উচিত, কিনার দিয়ে যাওয়ার দরকার নেই, যেন দুদিক থেকেই যদি কিনার দিয়ে যদি কোনো জিনিস আসে তাহলে তো হেঁটে আগে মাঠের মাঝখানে আসবে, ততক্ষণ ওরা সেটাকে দেখতে পাবে। আর যদি ওনারা কিনারা দিয়ে হাঁটেন, হুট করে একটা জায়গা থেকে কোনো কিছু আক্রমণ করতে পারে, বিশেষ করে শেয়াল। তো এই জন্য ওনারা মাঠের মাঝখান দিয়ে ধীরে ধীরে আগাতে থাকেন এবং এমনভাবে আগাচ্ছেন যাতে করে কোনো শব্দ না হয়, ওই শেয়ালগুলো যাতে তাদের দিকে এগিয়ে না আসে। আর ওই যে অবয়বটা, ওই অবয়বটা ওই মাঠের এক পাশের কিনারে ওইভাবেই বসে আছে, বসে আছে বা দাঁড়িয়ে আছে ঠিক ওইভাবে বোঝা যাচ্ছে না, তবে একটা অবয়ব আছে আর কি। ওনারা যতক্ষণে মাঠের মাঝ বরাবর চলে এসেছেন ততক্ষণ কিন্তু ওনাদের সাথে প্যারানর্মাল কোনো কিছু ঘটে নাই, যা ঘটেছে সব স্বাভাবিক। ওনারা মাঠের মাঝখানে আসার পর হঠাৎ করে একটা গরুর ডাক শোনেন, বেশ কয়েকবার হাম্বা হাম্বা বলে ওই গরুটা ডাক দেয়, কিন্তু গরুটা যে কোথায় এটা ওনারা বুঝে উঠতে পারছেন না। মনে হচ্ছে গরুটা একবার সামনে থেকে ডাকছে, আবার মনে হচ্ছে পেছন থেকে ডাকছে, আবার মনে হচ্ছে ডান পাশ থেকে, আবার মনে হচ্ছে বাম পাশ থেকে, কিন্তু প্রত্যেকবারই অনেক দূরে দূরে। মনে হচ্ছে চতুর্দিকে গরু আছে কিন্তু ডাক কিন্তু একটাই, এটাই মনে হচ্ছিল, কিন্তু ভিন্ন ভিন্ন জায়গা থেকে ডাকটা আসছিল। তো বেশ কয়েকবার এরকম ডাক দেয়, ওনারা কিন্তু মাঠের মধ্যে থেকে ওই ডাকটা শুনছেন। এবার ওনারা ভয় পেতে শুরু করেন, কারণ হচ্ছে এই মাঠে তো রাতের বেলা গরু ছাগল থাকার কথা না, বিকেল বেলা যেগুলো থাকে সেগুলো তো সন্ধ্যার আগেই এদের মালিকরা নিয়ে চলে যায়। হঠাৎ করে ওনারা দেখতে পান যে ওই যে অবয়বটা মাঠের এক পাশে ছিল, মনে হচ্ছে ওই জিনিসটা আস্তে আস্তে ওনাদের দিকে আগাতে শুরু করেছে, তাড়াতাড়ি না অত ধীরে ধীরে। ওনারা আবার সেখানে দাঁড়িয়ে যাচ্ছে, জিনিসটা কি? আর যেহেতু একটা অবয়ব আর ওনারা আছেন তখন চারজন, এই একটা জিনিস খুব বেশি ক্ষতি করতে পারবে না, একটা মানুষ যদি ওখানে আছে কি আর ক্ষতি করবে। তো ওই অবয়বটা কিন্তু মাঠের মাঝখান দিয়ে আসছেন না, যেটা ওনারা আসছিলেন ওই অবয়বটা মাঠের কিনারা দিয়ে আস্তে আস্তে ওনাদের দিকে আসছেন। তো হঠাৎ করে দূর থেকে একটা বয়স্ক মহিলার কণ্ঠে ওই অবয়বটা বলে ওঠে, বাবারা আমার গরুটাকে তো আমি নিতে পারি না, আমার গরুটা একটু নিয়ে দিবি তোরা? তো ওনার কথায় কোন উত্তর দেন না এই রাসেল আহমেদ সরকার এবং ওনার বন্ধুরা, ওনারা তেঁতুল গাছের দিকে রওনা দেন। আবার ওনাদেরকে উদ্দেশ্য করে একটা কণ্ঠস্বর ভেসে আছে, বাবারা আমার গরুটা সামনে দেখলে একটু ধরিস বাপ, আমি হাঁটতে পারি না জোরে জোরে, বুড়া মানুষ তো গরু কিভাবে ধরবো, গরুর সাথে দৌড়ানো কি এই বয়সে আমার পক্ষে সম্ভব? এই জিনিসটা কিন্তু উপস্থিত যে চারজন ওরা এটা স্বাভাবিকভাবে নিলেন না, কারণ হচ্ছে যদি কোনো বৃদ্ধ মানুষ এই গরু ছাগল মাঠে রাখেন তাহলে আশেপাশে যে সমস্ত সামর্থ্যবান মানুষ আছেন তারাই কিন্তু এই গরুগুলো ধরে দেন দিনের বেলাতেই, দিনের বেলা বলতে সন্ধ্যা রাখ দিয়ে আর কি, এমনটা কিন্তু কখনো হয় না। তো এই মহিলা এত রাতের বেলা এখানে বসে আছে অথচ কোনো পুরুষ মানুষকে ডাকলো না এটা ধরার জন্য, বিষয়টা তো একদমই স্বাভাবিক না, আর এমনটা হয় না সাধারণত। একটা বৃদ্ধা মানুষ উনি গরু ধরতে পারছেন না, ওই এলাকার কোনো মানুষ হেল্প করবে না, এরকম নজির আসলে ওই এলাকায় নাই। এই কারণে ওনা কিন্তু ভয় পেয়েছিলেন যে বিষয়টা স্বাভাবিক না। আর একটা বিষয় হলো যে ওনারা তো জানতেন যে লোহা কাছে থাকলে নাকি ভূত প্রেত ক্ষতি করতে পারে না, এদিকে জহিরের সাইকেলটা তো সাথে রয়েছে, ওনারা সবাই হাত দিয়ে জহিরের সাইকেলটা ধরেছে এবং দোয়া দরুদ পড়তে পড়তে একসাথে আগানো শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই ওই যে অবয়বটা, ওই অবয়বটা ওনারা যেদিক দিয়ে মাঠে উঠছিলেন সেই কর্নারে দাঁড়িয়ে ওনাদেরকে বলছে, আমার গরুটা দিয়ে গেলি না, গরুটা দে। এই কথা শুনে ওনারা তো প্রচন্ড ভয় পেয়েছেন। এখন ভয় পেল কি করা, ওনারা নিজেরাও যদি যেই পাশে দাঁড়িয়েছিলেন ওখান থেকে ওই অবয়বটার কর্নারের দিকে যেতে যান তাহলে অনেকটা পথ অতিক্রম করতে হবে, আর এরকম ভয়ের রাস্তা অতিক্রম করে ওই অবয়বটার দিকে যাবেন মানুষ মনে করে এটা তো হতে পারে না, তাই না? তো ওনারা আবার এগোতে থাকেন, হঠাৎ করে ওনারা দেখেন সামনের একটা দিকে ওই অবয়বটা দাঁড়িয়ে আছে, দূর থেকে বলছে গরুটা দিয়ে যা। ওনারা এবার 100% নিশ্চিত হন এটা কোনো মানুষ না, এতক্ষণ তো একটা সন্দেহ মনের মধ্যে কিছুটা হলেও ছিল, মানুষ হলেও হতে পারে, কিন্তু এত দ্রুত ওই অবয়বটা যেই পাশে একটু আগেও ছিল সেখান থেকে আর একটা জায়গায় চলে আসবে এটা হতেই পারে না। সুতরাং ওনারা 100% নিশ্চিত হলেন এটা স্বাভাবিক কোনো ব্যাপার নয়, আর একটু আগে যে গরুর ডাক শুনেছেন এটাও কোনো আসল গরুর ডাক নয়। ওনারা দ্রুত সামনের দিকে হাঁটতে শুরু করেন, দোয়া দরুদ পড়তে থাকেন। এমন অবস্থায় অসংখ্য শেয়াল এত জোরে ডাকাডাকি শুরু করে, হঠাৎ করে কেন শেয়াল এত জোরে ডাকাডাকি শুরু করছিল এটা ওনারা বুঝতে পারছিলেন না, মানে ডাকগুলো এত জোরে ছিল, ওনারা চারজন যদি একযোগে চিৎকার করতেন তাহলেও কারো কানে সেই শব্দ যেত না শেয়ালের চিৎকার ছাড়া, মানে শেয়ালের চিৎকারে ওনাদের চিৎকার চাপা পড়ে যেত। হঠাৎ করে আবার সবকিছু স্তব্ধ হয়ে যায়, মনে হচ্ছে বাতাসও থেমে গেছে, একদম নীরব পরিবেশ। ওনারা চারজন মানুষ কিন্তু ওনাদের কাছে মোবাইল মাত্র একটা, 2003 সালে কিন্তু মোবাইলের ব্যবহার এতটা ছিল না, তখন খুব কম ব্যবহার ছিল, তখন হাতে গোনা অল্প কিছু লোকদের কাছে মোবাইল থাকতো, আর ইয়াং জেনারেশনের কাছে মোবাইল খুব কম থাকতো, তখন হলো বাটনওয়ালা ফোনগুলো কাজ করতো, নোকিয়ার যে বাটনওয়ালা ফোনগুলো ছিল এইগুলো মানুষ ব্যবহার করত। ওই বাটনওয়ালা ফোন একটা ছিল শুধু এই চারজনের কাছে, মানে চারজনের মধ্যে একজনের কাছে শুধু ফোনটা ছিল। তখন এই বাটনওয়ালা ফোন দিয়ে যে বাড়িতে কথা বলবেন, তো বাড়িতেও ফোন নাই, আবার পরিচিত বন্ধুবান্ধবদের সকলের কাছে ফোন নাই, আর ফোন এত রাত্রে দিলেও সকলে ঘুমিয়ে আছে, ওনারা দেখতে পান যে ফোন একটা আছে ওইটা কাজ করছে না, অথচ সেটা কিন্তু ভালো ফোন। যাই হোক, সময় যেন থেমে গেছে, সময় আর আগাচ্ছে না। ওনারা তারপরও সাহস নিয়ে সামনের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছিলেন। ওনারা যখন বেশ খানিকটা এগিয়ে যান, হঠাৎ করে ওনারা দেখতে পান সাদা শাড়ি পরা একটা বৃদ্ধা মহিলা সামনে দাঁড়িয়ে আছে লাঠিতে ভর করে। এতক্ষণ তো একটা কালো অবয়ব দেখেছিলেন, এইবার দেখেন এই অবয়বটা। এবং ওনারা স্পষ্ট করে বুঝতে পারেন যে এই বৃদ্ধা মহিলার মাথায় কোনো চুল নাই, একদম ন্যাড়া মাথা। আর এই অবয়বটা মাঠের এক পাশ থেকে অপর পাশে যাচ্ছে হেঁটে হেঁটে, তাদের দিকে তাকাচ্ছেও না, তাদের সাথে কথাও বলছে না। হঠাৎ করে এই ধরনের একজন বৃদ্ধা মহিলা, সাদা শাড়ি পরা মাথায় চুল নাই, এত রাতের বেলা এটা দেখে ওনার তো ওরে বাবারে ওরে মারে বলে এই চারজন চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছেন। এর মধ্যে যে মুহিব নামে আর একটা ছেলে ছিল, এ রাসুলের সরকারের বন্ধু, এই মুহিব নামের ছেলেটা ওই মহিলাকে দেখে ওইখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর অন্য যে তিনজন ছিল ওরা সাইকেল ধরে চাপাচাপি করে ওইখানেই বসে পড়ে, মানে চিৎকার করে যে দৌড় দেবেন, দৌড় দিয়ে যাবেনটা কোথায়, রাস্তা তো নির্দিষ্ট রাস্তায় যেতে হবে তাই না, এলোমেলো গেলে তো বিপদে পড়ে যাবেন, কারণ আশেপাশে শেয়ালের উপদ্রব খুব বেশি, এখন আবার শুরু হয়েছে ভূতের উপদ্রব। এখন ওনারা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে না গিয়ে সাহস করে এক জায়গা চাপাচাপি করে বসে পড়েন। কান্না আর ভয়ে ওনাদের ভেতরটা এমন ভাবে শুকিয়ে গিয়েছিল যে কোনো একজন বা চারজনের মধ্যে একাধিক ব্যক্তি হয়তো বা স্ট্রোক করে মারাও যেতে পারেন। এর মধ্যে কি হয়, ওই দূরে একটা গাছ ছিল, সেই গাছ থেকে এক ধরনের পাখি আছে, এটাকে ফেঁসা পাখি বলে, পেঁচা না ফেঁসা, সেগুলো দল বেঁধে ওরা শুরু করে এবং ওনাদের মাথা দিয়ে মাথার উপর দিয়ে একটা চক্কর দেয়। ওটা ওই যে পাশে যে তেঁতুল গাছ ছিল তেঁতুল গাছ থেকে উড়ে আসে। এখন এই পাখিগুলো দেখে ওনাদের ভয় আরো বেড়ে যায়, হঠাৎ করে এই ফেঁসা পাখিগুলো কেন ওরা শুরু করলো। আর ওই যে আরিফ যাওয়ার আগে যে পানি দিয়ে গিয়েছিল, এই পানিটা যে অজ্ঞান হয়ে গেছে যে ছেলেটা, এই এর মাথায় ঢালা শুরু করেছে, ওকে যে কোনো ভাবে জ্ঞান ফেরাতে হবে, তা না হলে তাকে কাঁধে নিয়ে আগানোটা খুব কঠিন হয়ে যাবে। আর সগির যে ছেলেটা যার সাইকেল আর কি, সে তো চিল্লাচিল্লি করে কান্নাকাটি শুরু করে দিয়েছে, এর মধ্যে মুহিবের জ্ঞান ফেরত আসে। সবাই একসাথে আবার সিগারেট জ্বালায়, চিন্তা করেছে আগুন কাছে থাকলে কোনো কিছু আসবে না। তো বেশ কিছুক্ষণ পর দেখে যায় পাখিগুলো আর নাই, ওই অবয়বটাও নাই, সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেছে। তো সবকিছু যখন স্বাভাবিক, তখন ওনারা মুহিবকে আস্তে আস্তে ধরে ধরে ওই তেঁতুল গাছ পর্যন্ত আগাতে সক্ষম হন। কিন্তু ওনারা কেউ তেঁতুল গাছের নিচে যান নাই, আর ওনাদের সামনে যে দুটো পুকুর রয়েছে মাঝখানে, মাঝখান দিয়ে যে রাস্তাটা চলে গেছে, হাতের বাম পাশে তেঁতুল গাছ আর হাতের ডান দিকে ওই পুকুরের সামনে একটা বট গাছ। তো ওনারা মাঝখানে আর পেছনে ওই খোলা মাঠটা, এই পুকুরের মাঝখানের এই রাস্তা ধরে ওনারা যখন আগাচ্ছিলেন, খুব তাড়াতাড়ি করে আগানোর চেষ্টা করছিলেন, হঠাৎ করে ভয়ানক একটা বিদ ঘুটে হাসির শব্দে পুরো এলাকা যেন কম্পিত হয়ে যায়। আর কোনো শব্দ না, শুধু হাসির আওয়াজ। তো ওনারা এখন এই রাস্তার উপরে, ওনাদের দুই পাশে দুইটা পুকুর, পেছনে বট গাছ চলে এসেছে, হাতের বামে তেঁতুল গাছ আর মাঠ। তো এই সড়কের উপরেই হঠাৎ করে দেখেন যে একটা কালো গরু দাঁড়িয়ে আছে, আর পেছনে যে বট গাছ, এই বট গাছের দিকে ওনারা তাকিয়েছেন। এই বট গাছের সামনে একদম রাস্তার মাঝখানে মনে হলো একটা অবয়ব ভেসে আছে, দূর থেকে বোঝা যাচ্ছে একটা শাড়ি পরা অবয়ব। কিন্তু আরো ভয়ানক ব্যাপার হলো যে এই অবয়বটা তার যে শাড়িটা, শাড়িটা আসলে লাল না কি এটা বোঝা যাচ্ছে না ঠিক, তবে মনে হচ্ছে ওই অবয়বের মাথা থেকে চুল নেমে এসেছে, এবং চুলগুলো এত বড় যে রাস্তার দুই পাশে যে দুইটি পুকুর রয়েছে, মানে মহিলা মানুষের যে চুলগুলো মাথা থেকে দুই দিকে নেমে আসে, এরকম নেমে এসে দুই পুকুরের দিকে চলে গেছে, মানে এত বড় চুল সেটার মাথায়। আবারও মনে হলো সময়টা যেন থেমে গেছে, সময়টা যেন যাচ্ছেই না। এই সম্পূর্ণ রাস্তা, এই মাঠ, এই প্লট, এটা খুব বড় জোর 25 মিনিটের একটা সম্পূর্ণ রাস্তা, কিন্তু ওনাদের কাছে মনে হচ্ছে সময় যেন আর যায় না, আর ওনাদের জীবনটা এখনই বের হয়ে যাবে, আর ওনাদের যাওয়ার আর কোনো জায়গা নাই। পেছনে অবয়ব, সামনে গরু, রাস্তার দুই পাশে দুইটা পুকুর, এক পাশের পুকুরের পেছনে আবার তেঁতুল গাছ, আর এক পাশের পুকুরের পেছনে বাঁশ ছাড়, কি একটা ভয়ানক জায়গা আর কি সিচুয়েশন। ওই অবয়বটার চেহারা কিন্তু ওনারা দেখতে পারেন নাই, চুলটা বুঝতে পেরেছিলেন। প্রচন্ড ভয়ে সবাই কান্নাকাটি শুরু করেন। রাসেল আহমেদ সরকার বলতে পারেন না যে কতক্ষণ ওনারা কান্নাকাটি করেছিলেন, তবে চোখ বন্ধ করেছিলেন পুরোটা সময়, চোখের উপর হাত দিয়ে রেখেছিলেন আর এক হাত দিয়ে সাইকেল ধরে রেখেছিলেন। এক মুহূর্তের জন্য ওনারা সাইকেল ছাড়েন নাই। কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকার পর ওনারা চোখ খোলেন, দেখেন ওনারা তিনজন সাইকেল ধরে আছেন। সাইকেল যেটা ওটা সগীরের গায়ের উপরে, কিন্তু সগীর অজ্ঞান হয়ে পড়ে আছে, মানে এভাবেই সে কখন অজ্ঞান হয়ে গেছে ওনারা দুজন বলতে পারেন না। কিন্তু আর একজন যে মোহিত, এর আগেও সে অজ্ঞান হয়েছিল, এ আবার কোথায় গেল, কোন বিপদে পড়ল? খুব বেশি দূর খুঁজতে হয় নাই, ওনারা আশেপাশে তাকিয়ে দেখেন যে এই যে মুহিব, এই ছেলেটা মানে মোহিত, এই ছেলেটা সে ওই অজ্ঞান হয়ে হয়তোবা রাস্তার পাশে পড়ে গিয়েছিল, পড়তে পড়তে এই পুকুরের যে ঢাল, এই ঢালে পড়ে গেছে, ওর পা কিছুটা পুকুরের পানিতেও চলে গেছে। দ্রুত ওই মুহিবের যে বডিটা তাড়াতাড়ি তারা ওঠায়, ওকে জ্ঞান ফেরানোর চেষ্টা করে, তবে অল্প কিছু সময়ের মধ্যে জ্ঞান ফেরে। এর মধ্যে আবার এই যে জহির, তারও জ্ঞান ফেরাতে হবে, ওরও জ্ঞান ফেরাতে অন্যরা দুজন সক্ষম হন। তো ওনারা ওই জায়গা দিয়েই বাঁশবাগানের ভেতর দিয়ে কবরস্থানের দিকে দৌড় দিয়েছেন, যে যেভাবে পেরেছেন দৌড় দিয়েছেন, তবে সবাই একসাথে দৌড় দিয়েছেন আর কি। তো ওই সময় আর ওই কোনো অবয়ব ওনারা দেখেননি, তবে সাইকেলটা আর নিয়ে যেতে পারেন নাই, সাইকেলটা ওখানে রেখেই দৌড় দিয়েছিলেন, পরবর্তীতে সেটা উদ্ধার করেছিলেন আর কি। তো সাইকেল, পায়ের স্যান্ডেল, যে মোবাইল, এটা কোথায় কি অবস্থা আছে, এগুলো ওনারা দেখার সময় পান নাই। তো এক দৌড়ে বাঁশ বাগান পার হয়ে কবরস্থানের বাউন্ডারির সামনে গিয়ে ওনারা দুইজন মিলিত হতে পেরেছিলেন, অন্য দুইজন যে কোথায় গেছে এটা বলতে পারেন না। আর ওই অবস্থাতে আসলে কারো মাথা ঠিক থাকে না। এরপরে আবারও আর একটা দুর্ঘটনা ঘটে, ঘটে বলতে ওইখান থেকে আবার যখন দৌড় দেওয়া শুরু করেছে, তখন রাহাসাল্লামের সঙ্গে একটা বাউন্ডারির দেয়ালের সাথে, মানে বাউন্ডারির সাথে উনি একটা ধাক্কা খান। ধাক্কা খাওয়ার পর উনি ওখানে সেন্সলেস হয়ে পড়ে যান। চার দিন নাকি ওনার সেন্স ছিল না, চার দিন পরে সেন্স আসলেও পুরোপুরি স্বাভাবিক হতে ওনার 13 দিন সময় লেগেছে, মানে কথা বলতে মানে স্বাভাবিক হতে। এছাড়া ওনার সাথে আর কোনো ধরনের শারীরিক সমস্যায় জর্জরিত উনি হন নাই আর কি। এর মধ্যে যে ব্যাপারটা হয় আর কি, এই যে মুহিব যে ছেলেটা, এর বাম হাত অবশ হয়ে গিয়েছিল। এখন কি কারণে অবশ হয়েছে এটা ও বলতে পারে না। আর জহির যে ছেলেটা, যার সাইকেল ছিল আর কি, ও একটা সমস্যায় পড়ে, সেটা হলো ওই রাতের পর থেকে ও তোত, মানে ওর সে তোতলা হয়ে যায়, মানে কথা বলতে গেলে সে তোতলামি ভাবটা তার সামনে চলে আসে। আর যেই এই যে জহির ছেলে আর সগীর নামের একটা ছেলে ওদের বন্ধু, এই সগীর ওই ঘটনার বেশ কয়েক বছর পর স্বাভাবিকভাবে মারা গিয়েছিল। তো এটি ছিল ঘটনা। আর একটা ব্যাপার রাসেল আহমেদ সরকার জানিয়েছেন, সেটা হচ্ছে ওই যে দুই পুকুরের মাঝখানে যে রাস্তাটা, ওই রাস্তায় নাকি এখনো মাঝে মাঝে বাইক অ্যাক্সিডেন্ট হয়। এটা কেন হয়, কি কারণে হয়, এটা হয়তো অন্য কোনো কারণ থাকলেও থাকতে পারে। তো এটি ছিল ঘটনা। তো অসংখ্য ধন্যবাদ রাসেল আহমেদ সরকারকে, চমৎকার একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। আপনি আরও ঘটনা আমাদেরকে পাঠাবেন এই প্রত্যাশায় রইলাম। প্রিয় লিসেনার, আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে, বিশেষ করে রাতের বেলা যারা এই ধরনের জায়গা দিয়ে হাঁটাহাঁটি করেন, এই ধরনের সিচুয়েশন কিন্তু আপনারা ফেস করতে পারেন। চিন্তা করুন, একবার মাঠের ভিতরে হেঁটে আসছেন, হঠাৎ করে গরুর হাম্বা হাম্বা ডাক, আবার একজন কেউ এসে বলছে তার গরুটাকে দিতে, ধরে দিতে, তারপর আবার একটা সাদা শাড়ি পরা অবয়ব যেটার মাথায় চুল নাই, এরপরে আবার এমন একটা অবয়ব যে অবয়বটার মাথার চুল এত বড় যে রাস্তা থেকে দুই পাশে নেমে পুকুরে চলে গেছে, আবার একটা কালো গরু, কি ভয়ানক অবস্থা। এছাড়া রাতের বেলা এই শেয়াল এবং যেই পাখি যেগুলো রয়েছে, এগুলো যদি কোনো কারণ ছাড়াই আপনার সামনে আসে, তাহলে তো আরও ভয় পাবেন। ভূতের ভয় সেটা তো আছেই, কিন্তু এগুলো কিন্তু অনেক সময় আমাদের অনেক ভয় ধরিয়ে দেয়। প্রিয় লিসেনার্স, চলো আমরা চলে যাব আমাদের 97 নম্বর এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, আপনারা মমি রিলেটেড ভয়ানক ঘটনা শুনতে চান, আপনারা অনেকেই বিভিন্ন ধরনের ঘটনা শুনতে চান, কিন্তু আমরা বারবারই বলি যে ওই রিলেটেড ঘটনা যখন আমাদের কাছে আসবে এবং ওই ঘটনাটি যদি সিলেক্ট করা হয় তবেই শুধু ওই ঘটনাটি আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে পারব। আপনারা মমি রিলেটেড ঘটনা শুনতে চেয়েছিলেন, আমরা এমন একটি ঘটনা পেয়েছি আর সেই ঘটনাটি এখন আপনাদেরকে শোনাতে চাই। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আহমেদ ভাই। গত এপিসোডে ওনার ঘটনা প্রচারিত হয়েছে এবং এর আগে ওনার বেশ কয়েকটি ঘটনা আমরা প্রচার করেছি। আহমেদ ভাই বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের আজমানে রয়েছেন। ওনার বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার আবদুল্লাপুর গ্রামে। উনি মূলত ওনার এক কলিগের কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করেছেন। ওনার এই কলিগের বাড়ি হচ্ছে মিশরের কায়রো সিটিতে আর তার নাম হচ্ছে আবদুল্লাহ। মূলত ঘটনাটা এই আবদুল্লাহর দাদার সাথে ঘটেছিল আর তার দুই ফুপুর সাথে ঘটেছিল। এই আবদুল্লাহর দাদা ছিলেন একজন প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞ। আমরা জানি যে মিশর কিন্তু প্রাচীন সভ্যতার দেশ, অনেক আগে থেকেই সেখানে বিভিন্ন ধরনের প্রাচীন সভ্যতার যে সামগ্রীগুলো রয়েছে সেগুলো আবিষ্কৃত হতে থাকে, এমনকি একটা সময় এগুলো মিশরের জনগণের হাতে হাতে ছিল, বিভিন্নভাবে তারা পাচার করত, বিক্রি করত। এই ঘটনাটি অনেক আগের, প্রায় 100 বছরের কাছাকাছি হবে। এই আবদুল্লাহর দাদার নাম ছিল হাজ্জাজ। তো উনি প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞ হলেও উনি নিজের সংগ্রহে কিছু কিছু জিনিস রাখতেন। তখন কিন্তু আইন কানুন এতটা করা ছিল না, তখন চাইলে কিছু কিছু জিনিস নিজের কাছে রাখা যেত। বিশেষ করে একটা সময় যখন ওসমানীয় সালতানাতের আন্ডারে এই দেশগুলো ছিল তখন ব্যাপারটা একরকমের ছিল। পরবর্তীতে বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের পর যখন ওসমানীয় সালতানাত বা অটোমান সালতানাত যখন ভেঙে যায় তখন কিন্তু ব্রিটিশরা, তারপরে ফ্রান্স, আমেরিকা এগুলোতে এসে তাদের প্রভাব বিস্তার করতে থাকে। মূলত প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের ঘটনা এটি। ওই সময়ে এই আবদুল্লাহর দাদা, উনি খুব ইয়াং ছিলেন, আবদুল্লাহর বাবাও ছিল ছোট, বেশি বয়স ছিল না। আর এখন আবদুল্লাহর বাবার বয়স অনেক, আবদুল্লাহরও কিন্তু অনেক বয়স হয়ে গেছে আর কি, ঘটনার তো সময়টা শুনলে তো বুঝতেই পারছেন। তো যাই হোক, এই হাজ্জাজ যিনি আবদুল্লাহর দাদা, ওনার কাজ ছিল মিশরের বিভিন্ন পুরনো মমিগুলো খুঁজে বের করা এবং এই মমিগুলোর উপর ইনভেস্টিগেশন করা আর এই জিনিসগুলো মিশরের জাদুঘরে সংরক্ষণ করা। আর ওনার তো একটা অভ্যাস ছিল, যখনই উনি মমিগুলো খুঁজে পেতেন, মমির সাথে যে গুরুত্বপূর্ণ স্বর্ণ অলংকার, বিভিন্ন দামি জিনিসগুলো যেগুলো, এগুলো অবশ্যই উনি সরকারি নথিভুক্ত করে সেগুলো সরকারের কাছে হস্তান্তর করতেন। কিন্তু এছাড়া এমন কিছু জিনিস, যে জিনিসগুলো আসলে ওই রকমের গুরুত্বপূর্ণ না বলে আপাতত দৃষ্টিতে মনে হয়, উনি সেই জিনিসগুলো নিজের কাছে নিয়ে আসতেন, ব্যক্তিগতভাবে সংরক্ষণ করতেন একটা রুমে। যদি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে সেটা থেকে যদি কোনো ঐতিহাসিক তথ্য পাওয়া যেত তবে ওই জিনিসটা আবার উনি সরকারের কাছে দিয়ে দিতেন এবং ওনার গবেষণা করে যেই গবেষণায় যে তথ্যগুলো পেয়েছেন সেগুলো সরকারকে জানিয়ে দিতেন, আর যেগুলো কোনো কিছু পাওয়া যেত না ওগুলো উনি ওনার কাছেই রেখে দিতেন। এইভাবেই চলছিল। তো ছোটবেলা থেকেই উনি এই প্রত্নতাত্ত্বিক বিষয়ের উপর ওনার আগ্রহ ছিল, এর থেকেই মূলত উনি ছোটবেলা থেকে স্টাডি করেছেন। একটা পর্যায়ে উনি মিশরের প্রত্নতাত্ত্বিক যে ডিপার্টমেন্ট রয়েছে, আর্কিওলজির ডিপার্টমেন্ট, সেখানে উনি যোগদান করেছিলেন। তো ওনার যে রুমটা ছিল ওই রুমটাতে চতুর্দিকে গ্লাসে মোড়ানো ছিল, আর ওনার একটা সেলফ ছিল, সেই সেলফটাও কাচের ছিল। ওই সেলফের ভিতরে উনি বিভিন্ন জিনিসগুলো সংরক্ষণ করতেন। তো তার পাশে আর একটা জায়গা ছিল যেখানে উনি বিভিন্ন অ্যাওয়ার্ড পেতেন, মানে পুরস্কার পেতেন ওনার গবেষণার কারণে, সেগুলো উনি সংরক্ষণ করতেন। ওই রুমটাতে ওনার পরিবারের সদস্য কিংবা বাইরের কারো প্রবেশ নিষিদ্ধ ছিল, ওনার অনুমতি সাপেক্ষে তারা ঢুকতে পারতেন, কারণ ওখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার থাকতো, তো বিভিন্ন জিনিস থাকতো, একটু এলোমেলো করলে বা বাচ্চারা ঢুকলে সমস্যা, কারণ ওনার বাচ্চা তো ছোট ছিল ওই সময়, যার কারণে এ ধরনের সমস্যা হতে পারে, বাচ্চারা কোনো কিছু ফেলে দিয়ে ভেঙে ফেলতে পারে, এই কারণে মূলত উনি ওনার রুমে ওই সময় কাউকে ঢুকতে দিতেন না। একবার কি হলো যে একটা খবর আসে কায়রো সিটি থেকে বেশ অনেক দূরে একটা লোকালয় আছে, ওটা নাকি অনেক পুরনো লোকালয়, 3-4 হাজার বছর আগেও ওইখানে লোকজন বসবাস করত, এখনো আছে। তো ওই জায়গা থেকে একটু দূরে মাটির নিচে একটি আন্ডারগ্রাউন্ড কবরস্থান পাওয়া গেছে। একটা সময় উপরে ছিল, মাটির উপরে ছিল, কিন্তু পরবর্তীতে ওইটা হয়তোবা মাটির নিচে ঢাকা পড়েছে, অথবা সেটা মাটির নিচেই তৈরি করা হয়েছিল, এমনটা হতে পারে। তো ঘটনা যেটা ঘটে সেটা হলো যে উনি ওইখানে যান, ওনার সাথে একজন ব্রিটিশ, একজন আমেরিকান, আরো দুই ভদ্রলোক ছিল অন্য দেশের আর কি, মোট 4 জন ছিল, উনি ছাড়া, উনি সহ 5 জন। তো ওনারা ওই জায়গাটাতে যান, প্রায় 27 দিন ওনারা ওখানে কাজ করেন, অনেক কিছু ওনারা পান, সেগুলো নথিভুক্ত করে সরকারের কাছে হস্তান্তর করেন, দামি দামি অলংকারও পেয়েছিলেন, আসবাবপত্র পেয়েছিলেন, সবই ওনারা সরকারের কাছে দিয়ে দেন। তো এই হাজ্জাজ উনি অনুমতি সাপেক্ষে ওখান থেকে একটা ছোট্ট কৌটা নিয়ে এসেছিলেন, আর একটা আঙ্গুলের আংটি, যেটা স্বর্ণের ছিল না, অন্য কোনো ধাতুর ছিল আর কি, এরকম কয়েকটা টুকিটাকি জিনিস যেগুলো অতটা গুরুত্বপূর্ণ নয় সেইগুলো উনি নিয়ে এসেছিলেন। তো উনি এই জিনিসগুলো এনে ঘরে রেখে দেন, ওর ভিতরে একটা কৌটাও ছিল। আর ওই যে কৌটা যখন পেয়েছিলেন, উনি দেখেন যে কৌটাগুলোর আশেপাশে কালো জাদুর কিছু সরঞ্জামাদি রয়েছে, কারণ উনি যেহেতু এগুলো নিয়ে গবেষণা করতেন, প্রাচীন মিশর যে ভাষা ছিল এই ভাষাটাও উনি টুকটাক পড়তে পারতেন আর কি, কিছুটা বুঝতে পারতেন। তো উনি ওই কালো জাদুর সরঞ্জামগুলো উনি নিয়ে আসেন নাই, কিন্তু কৌটাটা নিয়ে এসেছিলেন উনি। তো ওটা নিয়ে এসে উনি ওনার কক্ষে রেখেছিলেন, যেখানে উনি সাধারণত জিনিসগুলো রাখেন। মূলত ঘটনা শুরু এখান থেকেই হয়। এই হাজ্জাজ উনি আর ওনার ওয়াইফ, ওনার ছেলে আবদুল্লাহ আর ওনার দুই মেয়ে সন্তান, ওনারা কিন্তু একসাথেই থাকতেন। তো প্রথম দিন রাতে ওই হাজ্জাজ যিনি, ওনার যে ফ্যামিলি মানে আবদুল্লাহর বাবার ফ্যামিলি, বেশ কিছু ঘটনার সম্মুখীন হন। রাতে ওনারা বুঝতে পারেন ওই যে কক্ষ, আবদুল্লাহ দাদার যে কক্ষটা, তো রাতের বেলা ওই রুমে মনে হচ্ছে ভূমিকম্প হয়, আর ওই রুমে ভূমিকম্প হয় যার কারণে আশেপাশের রুমও নড়াচড়া করে। একটা জিনিস মনে হয় যে ওইখানে কোনো একটা জিনিস আটকানো আছে, সে ওখান থেকে বের হওয়ার জন্য ছোটাছুটি করে, ধাক্কাধাক্কি করে, এরকমটা মনে হয়, এবং বিভিন্ন ধরনের শব্দ হয়। যখন রাতে ওই ধরনের শব্দ হচ্ছিল, তখন হাজ্জাজ উনি উঠে গিয়ে ওই রুমটা চেক করেন, কিন্তু কিছুই দেখতে পান না। এরকম প্রতিদিনই কিছু না কিছু ঘটনা ওই রুমে ঘটতে থাকে। এর মধ্যে কি হয়, একটা খবর আসে আর একটা জায়গায় যেতে হবে, তো হাজ্জাজ উনি সেখানে চলে যান। ওই রাতে উনি বাসায় ছিলেন না, বেশ কয়েকদিনের জন্য উনি বের হয়েছিলেন অবশ্য। হঠাৎ করে হাজ্জাজের কাছে খবর আসে দ্রুত তাকে বাসায় যেতে হবে, জরুরিভাবে যেতে হবে, এক মুহূর্তের জন্য দেরি না করে। তো খবর শুনে উনি দ্রুত বাড়িতে ফেরত আসেন। এসে উনি জানতে পারেন যে উনি যেদিন আসেন তার আগের রাত্রে ওই রুমে ভয়ানক কিছু শব্দ হচ্ছিল। তখন এই হাজ্জাজ সাহেবের ছেলে মানে আবদুল্লাহর বাবা, যিনি, তার বয়স ওই সময় ছিল 8-9 বছর, তো সে কি করেছে, এই শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়, দেখে যে তার মা ঘুমিয়ে আছে, তার বোনেরাও ঘুমিয়ে আছে, সে উঠেছে যে ওই রুমে কি এটা দেখতে যাবে। সে ছোট মানুষ, অতটা বুঝতে পারে নাই, আর তার বাবা যে রুমে কাজ করে সেই রুমটা তো তার চেনা, তার বাবা তাদেরকে ওইভাবে ঢুকতে না দিলেও কখনো যে তারা ঢুকে নাই বিষয়টা এরকম না। তো কি করেছে যে সে ওই রুমের কাছে গিয়েছে, ওই রুমের কাছে যাওয়ার পর এক ধরনের শব্দ শুনতে পাচ্ছে, ফিস 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 শব্দ। আসলে ফিস ফিস শব্দটা নাকি এরকম ছিল যে আমরা ফিস ফিস করলে যেরকম শব্দ হয় বিষয়টা এরকম না, কোনো মানুষ যদি খুব জোরে জোরে ফিস ফিস করে কথা বলে যেরকম শব্দ হয় ঠিক তেমন শব্দ আসছিল। মনে হচ্ছে যে অনেকগুলো মানুষ ওই ঘরের মধ্যে আছে, ফিস ফিস করে কিছু বলছে। এই আবদুল্লাহর বাবা মানে হাজার সাহেবের ছেলে, উনি কি করেছেন, উনি দরজার একটা ফাঁকা দিয়ে একটু দেখার চেষ্টা করেছেন। তো উনি যখন দেখার চেষ্টা করেছেন যে ওই রুমের কিন্তু জানালায় কাঁচ লাগানো ছিল একটা পাশে, চাঁদের আলো কিন্তু ওই রুমে ঢুকছিল, যার কারণে উনি কিছুটা দেখতে পেয়েছিলেন আর কি। উনি দেখতে পান যে অনেকগুলো মানুষ, প্রায় 15-20 জন হবে ওই রুমের মধ্যে, এবং কিছু একটা ঘিরে দাঁড়িয়ে আছে আর ফিস ফিস করে কথা বলছে এইভাবে জোরে জোরে। এটা দেখে আবদুল্লাহর বাবা তো জোরে দেন এক চিৎকার এবং ওইখানেই অজ্ঞান হয়ে যান। তার এই চিৎকার শুনে তার মায়ের ঘুম ভেঙে যায়, তার বোনদেরও ঘুম ভেঙে যায়। তার বোনেরও তো ছোট ছোট, আবদুল্লাহর বাবার থেকেও ছোট ছিল। তো আবদুল্লাহর মা দ্রুত এসে দেখে তার ছেলে এরকম অজ্ঞান হয়ে পড়ে আছে। মূলত এরপরেই খবর দেয়া হয়েছিল তাকে, এবং উনি দ্রুত চলে এসেছিলেন। উনি খুব বেশি দূরে ছিলেন বিষয়টা এরকম না, আর কাজ শেষে বাড়িতেও আসতে পারতেন না, কারণ যখন একটা জায়গায় গবেষণার কাজ চলমান থাকে 24 ঘন্টাই শিফটিং ডিউটি করে ওই খনন কাজ বা গবেষণার কাজগুলো চলত। তো হাজ্জাজ সাহেব উনি ফেরত আসেন, ফেরত এসে সব কথা শোনেন। উনি চিন্তা করেন যে প্রাচীন যে সমস্ত জিনিসগুলো আনা হয় এগুলো কখনো কখনো অভিশপ্ত থাকে, বিভিন্ন ধরনের সমস্যা থাকলেও থাকতে পারে। এই ধরনের ঘটনা কিন্তু মিশরে হর হামেশাই আগেও ঘটেছে, এখনো ঘটছে। তো উনি এই চিন্তা করেছেন যে বিষয়টা আসলে ওইভাবে উনি গুরুত্ব দেন নাই, আর উনি তো কোনো মমি খোলেন নাই, মমির কোনো বডিতে হাত দেন নাই, এটা করবে অন্য লোকেরা। তো এই কারণে উনি এটা নিয়ে অতটা চিন্তা করেন নাই। কিন্তু ওনার মাথায় একটা জিনিস ঢুকে যায়, সেটা হচ্ছে আচ্ছা যে কৌটাটা আনলাম, ওটা তো খুলে দেখলাম না, ওটায় কোনো সমস্যা আছে কিনা। তো উনি ওই কৌটাটা ধরেন, ধরার পরে দিনের বেলাতেই ওই কৌটার মুখটা উনি খুলে ফেলেন। খোলার সাথে সাথে যেটা হয়, ওর ভিতর থেকে কালো রঙের একটা ধোঁয়া বের হয়ে বাতাসে মিলিয়ে যায়, জাস্ট এতটুকুই। এরপর ওনার কাছে মনে হল সবকিছু স্বাভাবিক। এর একদিন পর এই হাজ্জাজ সাহেব উনি একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে কোন একটা অবয়ব এসে তাকে বলছে প্রাচীন মিশরীয় ভাষায় কিছু একটা বলছে। তো উনি আসলে ওইভাবে বুঝতে পারছিলেন না, প্রথম এক দুই দিন স্বপ্ন দেখেন উনি বুঝতে পারছিলেন না, কিন্তু তৃতীয় দিন যখন একই স্বপ্ন দেখেন তখন ওই অবয়বটা কি বলছে ওই প্রাচীন মিশরীয় ভাষায় সেটা বোঝার চেষ্টা করেন। উনি বুঝতে পারেন যে ওই অবয়বটা প্রাচীন মিশরীয় ভাষায় তিনজন মানুষকে মেরে ফেলার কথা বলছে। এখন কোন তিনজন মানুষ এটা তো উনি বুঝতে পারছেন না। তৃতীয় রাত্রে যখন উনি স্বপ্ন দেখেন, পরদিন সকালবেলা ওনার স্ত্রীর চিৎকারে ওনার ঘুম ভেঙে যায়, উনিও কিন্তু ওই বিছানায় শোয়া ছিলেন। দেখা যায় যে ওনার যে দুটো মেয়ে রয়েছে, এই দুটো মেয়ের মধ্যে বড় যে মেয়ে, ওই মেয়েটার মৃতদেহ বিছানার উপরই পড়ে আছে, শরীরের বিভিন্ন জায়গায় আঁচড় আছে, রক্তারক্তি হয়ে গেছে, বিষয়টা এরকম না। ঘরটা ভেতর থেকে বন্ধ, কেই কাজ করল? তার আদরের কন্যা এভাবে কেন মারা গেল? উনি বিষয়টা শুরুর দিকে ঘটনার আকস্মিকতায় বুঝতে না পারলেও পরবর্তীতে ওই স্বপ্নের বিষয়টা উনি গুরুত্ব দিতে থাকেন। তখন ওনার মনে পড়ে স্বপ্নের মধ্যে কিছু একটা এসে তাকে বলেছিল তিনটা মানুষকে মেরে ফেলবে, তবে কি আমার মেয়েটাই প্রথম শিকার হল? উনি এই বিষয়টা গুরুত্বের সাথে নেন এবং মিশরের খুব ভালো একজন তান্ত্রিক, বিশাল বড় এক জাদুকর আর কি, কারণ ওনার সাথে বিভিন্ন ধরনের তান্ত্রিকের যোগাযোগ ছিল ওনার কর্মসূত্রের কারণেই। কারণ বিভিন্ন সময় এই তান্ত্রিকরা বিভিন্ন ভাষা পড়তে পারত, প্রাচীন মিশরীয় বিভিন্ন দুর্গদ্ধ শব্দগুলো নাকি পড়তে পারত, এইগুলোর জন্য তাদের কাছে উনি যেতেন এই গবেষণা কাজে আর কি। তো এমনই একজনের কাছে যান, তো উনি ওই শব্দগুলো শুনে এবং স্বপ্নের বিভিন্ন বিষয় জানার পর উনি বলেন যে ঠিক আছে আপনি চলে যান, আজকের মতো একটু সাবধানে থাকবেন, কালকে আসেন, আমি দেখি এই বিষয়টা নিয়ে কতটুকু তথ্য সংগ্রহ করতে পারি। তো ওই রাত্রেই ঘটে যায় আরো একটি ঘটনা, একই রকম ভাবে ওনার আরেকটা মেয়ে, সবার ছোট মেয়ে, যে তারও মৃত্যু ঘটে। পরিবারের শোকের ছায়া নেমে আসে, এমনিতেই একটা মেয়ে মারা গেছে, এর অল্প কয়েকদিনের ব্যবধানে আরেকটা মেয়ে মারা গেল। কোন বাবা মা এটা সহ্য করতে পারে? উনি মানসিকভাবে খুব বিপর্যস্ত ছিলেন। এই ঘটনার পর উনি একটু স্বাভাবিক হওয়ার পর আবার সেই তান্ত্রিকের কাছে যান। তান্ত্রিকের কাছে যাওয়ার পর যেটা শোনেন সেটা শুনে তো ওনার পিলে চমকে যায়। তান্ত্রিক জানান যে যেই মমিটার সাথে এই কৌটাটা পাওয়া গিয়েছিল এবং যে রিংটা পাওয়া গিয়েছিল মানে আংটি, এই মমিটা ছিল একজন ভয়ানক জাদুকরের, খুব দুর্ধর্ষ জাদুকর ছিল, অসংখ্য মানুষ এবং জিন তার শিষ্য ছিল। মৃত্যুর পর তাকে সমাহিত করা হয়, আর তার একজন খুব শিষ্য একটা পিশাচ জিন, এই পিশাচ জিনকেও একটা বোতল বন্দি মনে ওই কৌটা বন্দি করে তার সাথেই কবর দেয়া হয়। মূলত প্রাচীন মিশরীয়দের একটা পদ্ধতি ছিল যে কোন মানুষের যারা খেদমত করত, তারা যদি ওই ধরনের অভিজাত পরিবারের হতো বা ওই টাইপের কোনো ব্যক্তি হতো যাদের গুরুত্ব রয়েছে সমাজে, তখন তাদের যারা খেদমতে থাকতেন এমন অনেককেই নাকি হত্যা করে মমি বানিয়ে দেয়া হতো। আর তার খেদমতে ছিল খুব শক্তিশালী একটা জিন, অন্য জিনেরা তাকে মিশরের রীতিনীতি অনুযায়ী ওই কৌটা বন্দি করে তাকে ওই মমির সাথেই সমাহিত করে। কিন্তু ওই জিনেরও আরো অনেক শিষ্য ছিল যারা কিন্তু বিষয়টা মেনে নিতে পারেনি, কিন্তু যে জিনেরা এই কাজটা করেছিল এটা মানুষ করেনি, জিনেরাই কিন্তু করেছিল, যে জিনের কাজটা করেছিল তাদের সাথে ওই পিশাচ জিনের শিষ্যরা পেরে উঠবে না বলে তারা কোনো কিছু করতে না পারলে সবসময় চেষ্টা করত কোনো না কোনো ভাবে তাকে মুক্ত করতে পারে। এত বছর হয়ে গেছে তারা মুক্ত করতে পারেনি, কারণ জিনদের হায়াত তো দীর্ঘ থাকে। পরে যখন ওই মমিটা উদ্ধার হয়, ওই কৌটাটা এই হাজ্জার সাহেব নিয়ে এসেছিলেন, যেহেতু মমিটা উদ্ধার হয়ে গেছে এই জন্য ওই কৌটা থেকে কিভাবে ওই পিশাচ জিনকে বন্দি দশা থেকে মুক্ত করা যায় এই জন্যই প্রতি রাত্রে ওই জিনের বিভিন্ন শিষ্যরা, যাদের অনেক বয়স হয়ে গেছে তখন, কারণ ওই মমিটার বয়স ছিল প্রায় 2000 বছরের উপরে, তো ওই শিষ্যরা আসতো এসে আলোচনা করত কিভাবে এটা মুক্ত করা যায়, এরকম আলোচনা করতো আর কি। তো এর মধ্যে হাজার সাহেব নিজেই এসে যখন ওটা খুলে ফেলেন তখন ওই পিশাচটা মুক্ত হয়ে যায়। মূলত উনি যে কালো ধোঁয়াটা দেখেছিলেন এটা ছিল ওই পিশাচ, আর ওই পিশাচ নাকি সংকল্প করেছিল যে এটা তার জাদুর একটা অংশ ছিল যে বন্দি দশা থেকে যে মুক্ত করবে সে সহ তার পরিবারের দুইজন সদস্য, মোট তিনজন সদস্যকে সে হত্যা করবে, এরকম একটা তার একটা সংকল্প ছিল। এটাই মূলত স্বপ্নের মধ্যে এসে ওই পিশাচটা হাজার সাহেবকে বলতেন, কিন্তু উনি শুরুর দিকে বুঝতে পারেন নাই। আর ওই পিশাচের সংকল্প বা প্রতিজ্ঞার অংশ হিসেবেই দুটো মেয়েকে হত্যা করেছে। ছেলেকে হত্যা করতে পারত কিন্তু করেনি, এটাও নাকি তার জাদুর একটা অংশ ছিল যে কেন ওই মেয়ে দুটোকেই হত্যা করেছে। এখন তৃতীয় টার্গেট মানে শেষ টার্গেট, এটা কিন্তু তার ছেলে আবদুল্লাহ না, তার স্ত্রীও না, এবার তৃতীয় টার্গেট এই হাজার সাহেব নিজেই। এখন এই কথা শোনার পর হাজার সাহেবের তো পিলে চমকে গেছে যে এত বছর ধরে কাজ করলাম কখনো এই ধরনের বিপদে পড়ি নাই, আমার দুটো মেয়ে মারা গেল, এখন আমার প্রাণও সংকটে রয়েছে, এখন কি করা যায়। তখন ওই তান্ত্রিককে বলেন যে আপনি তো অনেক বড় জাদুকর, আপনি ওই পিশাচকে বুঝিয়ে বাজিয়ে একটা সমাধানে আসেন। তখন ওই তান্ত্রিক বলে আচ্ছা ঠিক আছে আমি দেখি কি করা যায়। তো ওই যে যিনি তান্ত্রিক বা জাদুকর উনি অনেক কষ্টে পিশাচটাকে হাজির করেছিলেন, হাজির করার পর শুরুতে মানতেই চায় না, তারপরে অনেক কষ্টে তাকে কিছু শর্ত সাপেক্ষে ওই পিশাচকে মানাতে সক্ষম হয়েছেন। ওই পিশাচ শর্ত দিয়েছিল যে এই এই শর্তগুলো যদি হাজার সাহেব মেনে চলে তাহলে সে স্বাভাবিকভাবেই মারা যাবে, আমি তার কোনো ক্ষতি করব না, কিন্তু এই শর্তগুলো যদি সে না মানে তাহলে তার মৃত্যু হবে, আমি তাকে মেরে ফেলব। কি কি শর্ত? তো সেই শর্তগুলো ওই জাদুকর বা তান্ত্রিক হাজার সাহেবকে বলেছিলেন, হাজার সাহেব এগুলো পালন করতেন। এরপরে ওনার পরিবারে আর কোনো সমস্যা হচ্ছিল না, একদম স্বাভাবিক, আগে যেভাবে স্বাভাবিকভাবে কাজকর্ম করতেন ওভাবেই কাজকর্ম করছিলেন, কোন স্বপ্নও দেখতেন না, কিছু হচ্ছিল না। এইভাবে প্রায় 7-8 বছর হয়ে যায়, একদম স্বাভাবিকভাবে উনি ওই কাজগুলো করে যাচ্ছিলেন। এরপরে কি হয়, অনেকদিন হয়ে গেছে, উনি ওই কাজগুলোতে বেশ শিথিলতা আনেন আর কি, কখনো করেন কখনো করেন না। কি কাজ এটা আসলে এই আবদুল্লাহ মানে যার দাদা যার সাথে ঘটনা ঘটেছিল, যা আবদুল্লাহ কিন্তু এটা বলতে পারেন নাই যে আসলে কি ধরনের কাজ উনি করতেন, এটা জানা যায়নি। তো আবদুল্লাহর বাবা যিনি তিনিও বলতে পারেন নাই, কারণ তখন তো উনি ছোট ছিলেন। এরপর যেটা হয় সেটা হলো এক রাত্রে ওনার মৃত্যু হয়। তবে যে রাত্রে ওনার মৃত্যু হয় উনি অনেক চিৎকার চেঁচামেচি করছেন, ওনার স্ত্রী ওনার কন্যারা খালি দেখছিলেন তার বাবা কিভাবে ছটফট করছে, কিন্তু কিভাবে এটা হচ্ছে, কি কারণে হচ্ছে, এটা ওনারা বুঝতে পারলেন না। এই ঘটনার আকস্মিকতা চিৎকার চেঁচামেচি করছিলেন, কিন্তু কোনো সমাধানে যাওয়ার আগেই হাজরত সাহেবের মৃত্যু ঘটে। এরপরে ওই ওই পরিবারের কারোর সাথে আর কোনো ধরনের ভয়ানক ঘটনা ঘটেনি। তো এটাই ছিল ঘটনা। আর এই যে আবদুল্লাহ দাদার যে রুমটা, এই রুমটা নাকি এখনো আছে, ওনারা সংরক্ষণ করে রেখেছেন এবং বলেছেন যে এবার ভ্যাকেশনে গেলে আবদুল্লাহ ওই রুমের একটা ছবি তুলে আমাদেরকে দেওয়ার চেষ্টা করবেন, আপনাদের হল ওয়ার্ল্ডের লিসেনাররা এই ছবিটা যেন দেখতে পারেন। অসংখ্য ধন্যবাদ আহমেদ ভাইকে, চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। এর আগে উনি বেশ কিছু ঘটনা পাঠিয়েছিলেন, বিশেষ করে উনি যেহেতু দেশের বাইরে থাকেন, একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, উনি বিভিন্ন দেশের মানুষের সাথে যেহেতু পরিচয় হয়, সেই সুবাদে ওই এলাকাগুলোর ঘটনা উনি খুব ভালো সংগ্রহ করতে পারেন আর কি। এই জন্যই ওনার দেশের বাইরের ঘটনাগুলোই বেশি হয়। তো আলহামদুলিল্লাহ উনি যেভাবে আমাদেরকে ঘটনা পাঠাচ্ছেন, আশা করছি এভাবে ওনার ঘটনা পাঠানো অব্যাহত থাকবে। তার জন্য আমরা দোয়া করি, আরো যারা ঘটনা আমাদেরকে পাঠাচ্ছেন তাদের জন্য দোয়া করি, যেন আপনারা এভাবে আমাদের ঘটনা পাঠাতে থাকেন, যাতে করে আপনাদের হল ওয়ার্ল্ড আরো অনেক দূর এগিয়ে যেতে পারে। লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, কাকতাড়ুয়ার সাথে নিশ্চয়ই অনেকেই পরিচিত আছেন। আমাদের গ্রামগঞ্জগুলোতে বিশেষ করে ক্ষেত খামারে এই কাকতাড়ুয়া কিন্তু আমরা দেখতে পাই। একটি লাঠির সাথে কিছু আরো লাঠি মানুষের মতো করে যেন অবয়ব দেওয়া যায় এভাবে বেঁধে, সেটাতে একটা জামা পরিয়ে, একটা প্যান্ট পরিয়ে, মাথায় একটা হাড়ি বসিয়ে দিয়ে মানুষের একটা অবয়ব তৈরি করে আমরা ক্ষেতের মধ্যে দাঁড় করিয়ে রাখি, যাতে করে কোনো পাখি বা অন্য কোনো কিছু মানুষ আছে মনে করে সেখানে আসতে না পারে। এটা তো শুধু বাংলাদেশে হয় তা কিন্তু না, বিশ্বের বিভিন্ন জায়গায়, আফ্রিকা, ইউরোপ, আমেরিকা, ক্যারিবিয়ান অঞ্চলগুলোতেও যেখানে যারা ক্ষেত খামার করে সেখানে কিন্তু কাকতাড়ুয়ার দেখা পাওয়া যায়। এটা অনেক পরিচিত একটা পদ্ধতি এবং খুব প্রাচীন একটা পদ্ধতি। তো এমন একটি ঘটনা, মানে কাকতাড়ুয়া রিলেটেড ঘটনা আপনাদের সামনে এখন উপস্থাপন করতে যাচ্ছি। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আদনান হাসান ফারদিন। ওনার বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে। ওনার একটি ঘটনা কিন্তু আমরা 55 নম্বর এপিসোডেও শেয়ার করেছিলাম, ওনার দাদার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। যাই হোক, এই ঘটনাটির অংশ বিশেষ ওনার বড় চাচার সাথে এবং দাদার সাথে দুজনের সাথেই রিলেটেড আছে। এটি ঘটেছিল 1984 সালে। তো 1984 সালে এই ঘটনাটি যখন ঘটে তখন তো মোটামুটি এতটা উন্নত আশেপাশে বা গ্রামগঞ্জগুলো হয়নি। আর ওনাদের পরিবার, ওনার আব্বু সহ ওনার চাচারা ছিলেন চার ভাই। ওনার বড় চাচা, মানে যার সাথে ঘটনা ঘটেছিল, তার নাম হলো শাহজাহান। ছোটবেলা থেকেই দাদার মানে দাদার সাথে সংসার হাল ধরেন, কারণ ছিল দাদার একার পক্ষে কিন্তু সংসার চালানো সম্ভব ছিল না। 14-15 বছর বয়স থেকেই এই বড় চাচা, মানে শাহজাহান চাচা, উনি দাদার সাথে কৃষি কাজ করতেন। এই আদনান হাসান ফারদিন ভাইয়ের দাদার অনেক জমি ছিল, এখনো আছে। তিনি সব মৌসুমে সবজি চাষ করতেন। তো ওই বার, মানে ঘটনা যে সালে ঘটে, এই আদনান হাসান ফারদিন ভাইয়ের দাদা বেশ বড় এলাকা জুড়ে বেগুন চাষ করেছিলেন এবং অনেক বেগুন হয়েছিল। সমস্যা হলো রাতের বেলা বিভিন্ন ধরনের পাখি এসে বেগুন খেয়ে ফেলত। শুধু রাতের বেলা না, দিনের বেলাতেও খেত। ফলে ওনার দাদা এবং ওনার বড় চাচা, মানে শাহজাহান চাচা, মিলে একজন দিনে একজন রাত্রে এভাবে বেগুন খেতে পাহারা দিতেন। আর দুই ধরনের পদ্ধতি অবলম্বন করেছেন, একটা হলো ঢুকঢুকি বলে বা ডুকডুকি বলে, এক ধরনের বিশেষ পদ্ধতি, দূর থেকে দড়ি টান দিলে ওই ঠাস ঠাস শব্দ হয় আর কি। বিভিন্ন জায়গায় এটাকে ডুকডুকি বা ঢুকঢুকি এভাবে বলে আর কি, আমি নিজে এরকম দেখেছি। আর একটা হলো ওই ক্ষেতের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটা কাকতাড়ুয়া বানিয়ে রেখে দেয়। ওই ঢুকঢুকি বানানোর কারণ হলো যদি পাখি তারা দেখে, দূর থেকে টান দেয় শব্দ আসে, তখন ওই পাখিগুলো উড়ে চলে যায়। তো এভাবেই তারা কাজটা করছিলেন। ওই বেগুন ক্ষেতের পাশে একটা ছোট্ট কুড়ে ঘর তৈরি করা হয়েছিল রাতের বেলা থাকার জন্য আর পাহারা দেওয়ার জন্য, দিনের বেলা যাতে একটু বিশ্রাম নেওয়া যায়। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু সমস্যা তৈরি হয় এই কাকতাড়ুয়া রাখার এক সপ্তাহ পর থেকে। মানে শুরুতে কিন্তু ওই ঢুকঢুকি বেঁধেছিল আর কি, আর এর এক সপ্তাহ পর কাকতাড়ুয়া বেঁধেছিল। তো কাকতাড়ুয়া রাখার এক সপ্তাহ পর থেকে মূলত সমস্যাটা সূত্রপাত হয়। ঘটনার দিন রাতের বেলা এই শাহজাহান চাচা উনি পাহারায় ছিলেন, মানে দিনের বেলা আবার এই ফারদিন ভাইয়ের দাদা পাহারায় ছিলেন, যেদিন যিনি দিনের বেলা থাকেন আর একজন রাতের বেলা থাকেন, মানে যিনি রাতের বেলা থাকেন ওই দিনের বেলা ঘুমান আর কি। তো এইভাবে রোস্টার ডিউটি করে চলছিল। এই শাহজাহান চাচা কি করেছেন, বেশ রাত হয়ে গেছে, উনি ওই ডুকডুকি বাজিয়ে আশেপাশে ভালো করে দেখে কুড়ে ঘুরে এসে শুয়ে পড়েছেন। চিন্তা করেছেন যদি আবার ঘুম ভেঙে যায় আবার উঠে একটু ডুকডুকি বাজাবেন, উনি এ পাশাপাশ করতে করতে ঘুমিয়েও পড়েন। রাত আনুমানিক কয়টা বেজে গেছে ওনার ঠিক আসলে ওই সময় মনে নাই, বা ওটা মনে করার সুযোগও ছিল না, হাতে ঘড়ি ছিল না। আনুমানিক একটা কি দুটা হবে, একটা শব্দে ওনার ঘুম ভেঙে যায়। উনি শুনতে পান ঠক 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 এরকম শব্দ হচ্ছে, মানে মাটির উপরে যদি কোনো বাঁশ বা কোনো একটা লাঠি, মানে চিকন বাঁশ বা একটা লাঠি কেউ দিয়ে আঘাত করে এরকম ঠক ঠক শব্দ হয়, ওরকম শব্দ হচ্ছে। তো উনি শব্দ শুনে চিন্তা করলেন যে কি ব্যাপার, আশেপাশে কি কিসের শব্দ করে। কিন্তু ওনার এই ধারণা অন্যদিকে মন নেয়, যখন উনি দেখতে পান যে কুড়ে ঘরের চারদিকে কেউ ঘোরাফেরা করছে। উনি এই কারণে দেখতে পান এবং বুঝতে পারেন কারণ ওই কুড়ে ঘরের বেড়া ছিল পাটখড়ির বেড়া, আর পাটখড়ির বেড়া একটু হালকা হালকা বেড়া দেয়া ছিল আর কি, কারণ বসত বাড়ির পাটখড়ি ঘরের যে বেড়াগুলো ওগুলো তো অনেক ঘন করে পাটখড়ি দেওয়া থাকে, আর একটা কুড়ে ঘর ওইটা একটু হালকা করে বেড়া দেওয়া ছিল, এবং চাঁদের আলো অনায়াসে সেখান দিয়ে ঢুকত। উনি দেখতে পান যে বেশ কয়েকটা অবয়ব, এই অবয়বগুলো ওই কুড়ে ঘরের চারদিকে ঘুরছে, আর ঘোরার সময় ঠক 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 এরকম শব্দ হচ্ছে। উনি প্রথমে চিন্তা করেছিলেন যে শেয়াল আসলো না তো, কিন্তু শেয়াল হলে তো শেয়ালের উচ্চতার কতটুকু, কয় ফুট হবে মাটি থেকে, কিন্তু এগুলো তো মনে হচ্ছে বেশ 7-8 ফুট উচ্চতার বা আরো বেশি হবে। আর মনে হচ্ছে যে এইগুলো যখন ঘুরছিল মাঝে মাঝে এরা উঁচু হয়ে যাচ্ছে আবার নিচু হচ্ছে, এমনটা মনে হচ্ছিল, আর ঠক ঠক শব্দ তো হচ্ছেই। যখন ওই পাটখড়ির বেড়ার পাশ দিয়ে যায় তখন ওই জিনিসটার একটা ছায়া, যখনই চাঁদের আলোতে যেটা দেখা যায় যে চাঁদের আলো যদি ঘরে ঢুকছিল ওটার সামনে যখন ওই অবয়বগুলো চলে আসে তখন কিন্তু ওই চাঁদের আলো ওই জায়গায় ঢোকা বন্ধ হয়ে যায়, তখনই মূলত ওই অবয়বটা বোঝা যায়। উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, আমাকে মারার জন্য কেউ আসলো না তো, কিন্তু মারার জন্য আসলে এইভাবে চারদিকে ঘুরবে কেন, সরাসরি দরজা ভেঙে ভিতরে ঢুকে আমাকে আঘাত করবে, এগুলো আসলে কি। উনি বেশ ভয় পান, চিন্তা করেন যে কোনো ভয়ানক ঘটনার সাথে ঘটতে যাচ্ছে, কোনো মানুষ আসে নাই, নিশ্চয়ই অন্য কিছু এসেছে, আসলে জিনিসগুলো কি। এটা দেখার জন্য উনি আস্তে আস্তে চৌকির উপর থেকে নেমেছেন, কোনো শব্দ করেন নাই। তারপর যেখানে বেড়াটা একটু বেশি ফাঁকা, মানে উনি খেয়াল করেছেন যে চাঁদের আলো বেশি ঢুকছে কোন দিক দিয়ে, ওই জায়গাটার কাছে গেছেন, কারণ অন্য দিক দিয়ে যদি পাটখড়ি সরাতে যান পাটখড়ি কোনো জায়গায় ঠাস করে ভাঙার শব্দ হতে পারে, এই জন্য যেখান দিয়ে একটু আলো বেশি আসছিল ওই দিকটাতে গিয়েছেন। ওই দিকে যাওয়ার পর উনি চোখ লাগিয়ে যে জিনিসটা দেখতে পান এটা দেখে তো উনার পিলে চমকে যায়, মারাত্মক ভয় পান উনি। উনি দেখতে পান যে বেশ কয়েকটা কাকতাড়ুয়া, এই কাকতাড়ুয়া ওই ঘরের চারদিকে ঘুরছে আর লাফিয়ে লাফিয়ে হাঁটাহাঁটি করছে, মানে কাকতাড়ুয়ার পা নাই, ওই যে একটা লাঠি যেটা মাটির মধ্যে ঘিরে রাখা হয় মূলত ওইটাই যখন লাফ দিয়ে একটু সামনে যায় তখন ঠক ঠক এরকম শব্দ হয়। উনি এটা দেখার পর প্রচন্ড জোরে দেন এক চিৎকার দিয়ে উনি জ্ঞান হারান। আর উনি এত জোরে চিৎকার দিয়েছিলেন যে ওনার চিৎকার বাড়ি থেকে শোনা গিয়েছিল, তখন তো এরকম ইলেকট্রিসিটি ছিল না, ফ্যান ছিল না, যার কারণে ফ্যানের শব্দে যে বাইরের শব্দ শোনা যাবে না বিষয়টা এরকম না, তখন এই শব্দটা ওনার বাড়ির লোকজন শুনতে পেয়েছে, বাড়িটা ওখান থেকে খুব বেশি দূরে ছিল না, মানে এত জোরে চিৎকার দিয়েছেন উনি। তো ওনার চিৎকার যখনই শুনেছেন তখনই তো বাড়ির লোকজন চিন্তা করেন কি ব্যাপার, চিৎকার আসলো কোত্থেকে, এ তো সাধারণের চিৎকার, তখন দ্রুত বাড়ির থেকে লোকজন ওখানে চলে আসে, এসে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন যে উনি অজ্ঞান হয়ে পড়ে আছে, তখন ওখান থেকে ওনাকে উদ্ধার করা হয়। ওনারা যখন আসেন তখন কিন্তু আশেপাশে কিন্তু সবকিছু স্বাভাবিক ছিল। এরপর একদিন ওনার জ্ঞান ফেরে নাকি, একদিন পর ওনার জ্ঞান ফেরে, জ্ঞান ফেরার পর সবকিছু খুলে বলেন যে এই এই ঘটনা ঘটেছে। এখন এই যে কাকতাড়ুয়াগুলো, এগুলো তো ওই মাঠের মধ্যে যথাস্থানেই পাওয়া গিয়েছে, তাহলে ওখানে আসলো কিভাবে? আর কাকতাড়ুয়া যদি ওই লাঠি ভর করে লাফিয়ে লাফিয়ে যায়, তাহলে তো মাটিতে দাগ থাকবে বা কোনো একটা চিহ্ন রেখে যাবে। ওনারা কিন্তু পরবর্তীতে এই ধরনের কোন চিহ্ন পান নাই, এটা একটা অদ্ভুত ব্যাপার। যাই হোক, যেহেতু উনি অসুস্থ ছিলেন, রাতের বেলা পাহারা দিতে হবে, এই কারণে এই ফারদিন ভাইয়ের দাদা উনি রাতের বেলা পাহারা দেবেন বলে সিদ্ধান্ত নেন। কারণ অন্যদের আসলে পাহারাদের মতো সময় সুযোগ বা ওই ধরনের সিচুয়েশন ছিল না। উনি রাতের বেলা গিয়েছেন, গিয়ে ঢুকঢুকি বাজিয়েছেন, আর এই যে সাজান চাচা, ওনাকে বলেছেন যে তুই রাতের বেলা দুঃস্বপ্ন দেখেছিস, দুঃস্বপ্ন দেখে ভয় পেয়েছিস, এরকম তো হওয়ার কথা না। কারণ ওনারা কিন্তু সরেজমিনে গিয়ে চেক আপ করেছেন, কোন ধরনের কোন প্রমাণ পান নাই। তো উনিও চিন্তা করছেন, হ্যাঁ আসলে আমি দুঃস্বপ্ন দেখেছি, যেহেতু ভয় পেয়েছেন এই জন্য উনি দিনের বেলা পাহারা দেওয়া শুরু করেন, আর দাদা রাতের বেলা, তেমনি ওই রাতের বেলা দাদা গিয়েছেন পাহারা দেওয়ার জন্য। তো উনি রাতের বেলা ওই ঢুকঢুকি বাজিয়ে আবারও কুড়ে ঘরে শুতে চলে যান। হঠাৎ করে তার ঘুম ভাঙে ওই ঢুকঢুকির শব্দে, মনে হচ্ছে কেউ যেন ঢুকঢুকি বাজাচ্ছে। আজব ব্যাপার, এত রাতে বেলা ঢুকঢুকি বাজায় কে? উনি চিন্তা করেন কি ব্যাপার, আমার ছেলে সাজাহান আসলো নাকি? কিন্তু সাজাহান তো আসার কথা না এত রাতের বেলা, ও যে ভয় পেয়েছে ও তো আসবে না এখন রাতের বেলা, কিন্তু ঢুকঢুকি বাজাবে এত রাতের বেলা কে? উনি তো টর্চ নিয়ে গিয়েছিলেন, উনি টর্চ নিয়ে বেরিয়েছেন, চিন্তা করলেন যে আসলে কে বাজায় একটু ধরবো এত রাতের বেলা, নিশ্চয়ই আমাকে বিরক্ত করার জন্য কাজটা করছে। উনি কিন্তু টর্চ নিয়ে বের হলে টর্চ লাইট জ্বালান নাই, উনি আস্তে আস্তে ওই যেখান থেকে ডুকডুকির শব্দটা আসছে বা যেখানে দড়িটা ছিল, যেখানে একটা অংশে দূর থেকে তো টান দিয়ে ওটা বাজাতে হয়, ওইদিকে ক্ষেতের আইল ধরে হামাগুড়ি দিয়ে যাচ্ছে যে কে এটা ধরবো আমি। একটু কাছাকাছি যেতে উনি দেখতে পান বেশ কয়েকটা অবয়ব এক জায়গায় দাঁড়িয়ে আছে, এর মধ্যে একটা অবয়ব দড়ি ধরে টানছে আর ওই ডুকডুকি বাজাচ্ছে। উনি চিন্তা করলেন যে এগুলো যদি চোর হবে তাহলে ডুকডুকি বাজানোর কথা না, ডুকডুকি বাজিয়ে আবার ঘুম ভাঙিয়ে দেবে, আবার চুরিও করবে, এটা তো হতে পারে না। আসলে জিনিসগুলো কি? উনি লাইট না জ্বালিয়ে আরো কাছে যেতে থাকেন। তো যখন কাছে উনি গিয়েছেন, এর মধ্যে ওই যে অবয়বগুলো ওগুলো সকলে দাদার দিকে ঘুরে তাকায় এবং ঘুরে তাকিয়ে লাফিয়ে লাফিয়ে তার দিকে আসতে থাকে। তখন দাদা দেখতে পান এগুলো আর কিছু না, এগুলো হলো সেই মাঠের মধ্যে গিরে রাখা কাকতাড়ুয়া। লাফিয়ে লাফিয়ে, মানে ওদের তো পা নাই, একটা খুঁটি আর কি, ওইটা দিয়ে লাফিয়ে লাফিয়ে তার দিকে আসছে এবং ওরা নিজেরা কি যেন বলাবলি করছে, বলাবলির এক ধরনের শব্দ হচ্ছে, কিন্তু কি বলছে কি ভাষা এটা বুঝতে পারছেন না। আর একটি কাকতাড়ুয়া ওই ঢুকঢুকি ধরে ঝাঁকাচ্ছে, যার ফলে মূলত শব্দটা হচ্ছে। এই দৃশ্য দেখে দাদা তো চিৎকার করে ওঠেন, চাঁদের আলো তো ওই সময় ভালোই ছিল, আর দাদা চিৎকার দিতে দিতে বাড়ির দিকে দৌড় দেন। বাড়ি তো কাছাকাছি ছিল, উনি ওই বাড়ির উঠোনে গিয়েই অজ্ঞান হয়ে পড়ে যান। বাড়ির লোকজন তো উঠে আসে, ওনার জ্ঞান ফেরায়, উনি সকলকে বলেন যে আসলে এই সাজাহান রাতের বেলা যেটা দেখেছিল ঠিকই দেখেছিল, একই জিনিস আমিও দেখেছি। তখন সবাই মূলত এই কাকতাড়ুয়ার বিষয়টা বিশ্বাস করতে শুরু করেন। পরদিন দাদা পাশের এক হুজুরকে ডেকে নিয়ে আসেন, পাশের গ্রামে খুব ভালো হুজুর ছিলেন, উনি বিস্তারিত শুনে উনি বলে দেন যে আসলে এই যে কাকতাড়ুয়া এইগুলো মূলত কোনো সমস্যা সৃষ্টি করে না, বলতে এই কাকতাড়ুয়াই যে উঠে কোনো সমস্যা সৃষ্টি করেছে বিষয়টা এরকম নয়, এদের কোনো নিজস্ব ক্ষমতা নাই, মূলত কিছু দুষ্ট জিন করে কি এই কাকতাড়ুয়ার ভিতরে প্রবেশ করে ওরা এই ধরনের সমস্যা সৃষ্টি করে, এই কারণে ক্ষেতগুলোতে এই কাকতাড়ুয়া না স্থাপন করাই উচিত, বিকল্প পদ্ধতি অবলম্বন করা উচিত। তো উনি পরামর্শ দেন যে এই যে কাকতাড়ুয়াগুলো ওখানে রাখা হয়েছে এগুলো সবগুলো উঠিয়ে আগুনে পুড়িয়ে ফেলতে, কোথাও ফেলে দেওয়ার দরকার নাই, সবগুলো যেন আগুনে পুড়িয়ে ফেলা হয়। আর বলেন যে দ্রুত এই ক্ষেতের বেগুনগুলো তুলে ফেলো, যা দাম হয় বিক্রি করে দাও, যেগুলো অপরিপক্ক আছে ওরকমই নিয়ে তোমরা তুলে ফেলো, কিন্তু এই বেগুন ক্ষেতটা তাড়াতাড়ি নষ্ট করে দাও, অন্য ফসল ফলাও এখানে। দাদা সেটাই করেছিলেন, যে বেগুনগুলো তখনও পরিপক্ক হয়নি ওগুলো ওরকমই রেখে ওই গাছগুলো উপড়ে ফেলেন এবং বেগুন যেগুলো ছিল সেগুলো সংগ্রহ করে বাজারে বিক্রি করে দেন। এই সাজাহান চাষা এখনো জীবিত আছেন, তিনি এখনো কৃষিকাজ করেন, তবে দাদা মারা গেছেন বলে আমাদেরকে আদনান হাসান ফারদিন ভাই জানিয়েছেন। প্রিয় লিসেনার্স, কাকতাড়ুয়ার ঘটনা তো শুনলেন, কেমন লাগলো? আমার বলা, আমার মনে হয় কাকতাড়ুয়ার ঘটনা এটাই প্রথম, আমার কাছে মনে পড়ছে না আমি কাকতাড়ুয়ার ঘটনা আগে বলেছি কিনা। তবে কাকতাড়ুয়ার ঘটনা আমি শুনেছি, বিভিন্ন সময় রাতের বেলা অনেকে কাকতাড়ুয়া দেখে ভয় পেয়েছেন, কাকতাড়ুয়া নড়াচড়া করছে, অনেকে বাতাসে নড়াচড়া করে। কিন্তু বাতাসের নড়াচড়া আর ভুতুরে নড়াচড়া এটার তো পার্থক্য রয়েছে। যারা রাতের বেলা বসে বসে শুনছেন, এখন কোনো মাঠের কাছে বসে সেখানে কাকতাড়ুয়া রয়েছে, আসলে কি আপনাদের আশেপাশে যে কাকতাড়ুয়াগুলো রয়েছে এগুলো এখন নড়াচড়া করছে? ধরে নিন এটা বাতাসই নড়াচড়া করছে, তারপরে বলবো আপনারা জমিতে কাকতাড়ুয়া স্থাপন করবেন না, যেহেতু এর মধ্যে পিশাচ রিলেটেড জিন ভর করতে পারে। এই জন্য আমি পরামর্শ দিব, কাকতাড়ুয়া না স্থাপন করে বিকল্প কোনো পদ্ধতি যদি অবলম্বন করা যায় সেটাই ভালো। চলুন আমরা চলে যাব আমাদের এবারের 97 নম্বর এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলে এলাম আমাদের 97 নম্বর এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। এবারের ঘটনাটি একটু ব্যতিক্রম। যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন তার নাম উদয়, উনি বর্তমানে সাতক্ষীরার কালীগঞ্জে অবস্থান করছেন, ওখানে ওনার অরিজিনাল বাড়ি। মূলত ঘটনাটি ঘটেছিল ঢাকার হাজারীবাগ এলাকায়। আর ছোটবেলা থেকেই উনি বেশ দীর্ঘ প্যারানর্মাল ঘটনার মধ্য দিয়েই যাচ্ছিলেন। এই ঘটনাটি কেন অন্যরকম সেটি হচ্ছে, যখন কোনো ঘটনা প্রকাশ করার আগে কোনো জিনের কাছ থেকে অনুমতি নিয়ে ঘটনাটি প্রকাশ করতে হয় তাহলে তো বিষয়টা একটু অন্যরকম হবেই, তাই না? হ্যাঁ প্রিয় লিসেনার্স, এই ঘটনাটিও আসলে তেমনই। এই যে উদয় ভাই, ওনার বয়স যখন 6 বছর তখন থেকে খুবই ভালো একটি জিন, এই জিন ওনার সাথে রয়েছেন বন্ধুর মতো। তবে এই জিন ওনাকে দূর থেকে দেখে, দূর থেকেই কমিউনিকেশন করে, খুব কাছে আসে না কখনো, আসে কিন্তু সেটা খুবই কম, দূর থেকেই তাদের সাথে যোগাযোগ হয়ে থাকে। উনি জানিয়েছেন কিভাবে সর্বপ্রথম এই জিলহাম জিনের সাথে তার পরিচয় হয়, সেটিও একটি ভয়ানক ঘটনা। ওই ঘটনা দিয়েই মূলত মূল ঘটনাতে চলে যাব প্রিয় লিসেনার্স। চলুন শুরু করি সেই ঘটনাটি। ওটা অনেক আগের, তখন ওনারা উত্তরবাড্ডা একটি গার্লস হাই স্কুলের পাশে ভাড়া বাসায় থাকতেন, তখন ওনার বয়স 6 বছর। তো ওই বাসার যে ওয়াশরুমটা, ওয়াশরুমটা ওই ঘরের বাইরে ছিল, তো একটা করিডোরের মতো ছিল, 12 থেকে 14 ফুটের একটা করিডোরের মতো। করিডোরের এ পাশেও রুম, ও পাশেও রুম। তো উনি রাতের বেলা ওয়াশরুমে যাবেন, ওনার আম্মুকে ডাক দিয়েছেন। তো উনি ছোট মানুষ, ওনার আম্মু ওনাকে কোলে করে ওয়াশরুমের দিকে নিয়ে যাচ্ছেন। তো যখন ওই করিডোর দিয়ে হাঁটছেন, তখন এই উদয় ভাই আকাশের দিকে তাকিয়েছেন কি মনে করে। উনি দেখেন যে এই যে করিডোরের দুই পাশে দুটো রুম, তো একটা ভয়ানক অবয়ব তার এক পা এই রুমের চালের উপর, আর এক পা ওই রুমের চালের উপর দিয়ে, আমরা যেমন রুকু করার সময় নামাজ যখন রুকু করি ঝুঁকে থাকি, ঠিক সেভাবে ঝুঁকে বড় বড় চোখ করে এই উদয় ভাইয়ের দিকে তাকিয়ে আছেন। সেটার মাথায় ভয়ানক দুটো শিং, আর তার শরীরের চামড়া লালচে, তার পাজরের হাড়গুলো গোনা যাচ্ছিল, এমন একটা ভয়ানক অবয়ব। যখন এই দৃশ্য উনি দেখেছেন, উনি চিৎকার দিতে যাবেন কেবল, এমন সময় কোত্থেকে মিসাইলের মতো উড়ে এসে একটা সাদা আলো ধবাস করে ওই অবয়বটার বুকে এসে লাগে, আর সাথে সাথে ওই আলোর সাথেই ওই অবয়বটাও উড়ে চলে যায়। মনে হলো কোনো কিছু একটা এসে ওই অবয়বের বুকে সজোরে আঘাত হানল, এবং ওই আঘাতের যেই জোরে ওই জিনিসটার সাথেই ওই অবয়বটা উড়ে চলে গেল। এটা দেখার পর উনি চিৎকার দিয়েছিলেন, ওনার আম্মা জিজ্ঞেস করলেন কি হয়েছে, তখন বলেন যে উনি এই জিনিস দেখেছেন। যাই হোক, এরপর থেকেই উনি বুঝতে পারলেন যে ওনার কাছে ভালো কোনো জিনিস আছে, কিন্তু সেটা কিন্তু বুঝতে আরো দেরি হয়েছিল, কারণ 6 বছর বয়সে একটা মানুষ কতটুকুই বুঝতে পারে, তাই না? আর অনেক দেরিতে উনি বুঝতে পেরেছিলেন সেটা। যাই হোক, এবার মূল ঘটনাতে চলে আসি। সাল 2011, হাজারীবাগের একটি এলাকা। হাজারীবাগের বেশ কয়েকটা ছোট ছোট এলাকা রয়েছে, এর মধ্যে একটি এলাকা, সঙ্গত কারণে সেই এলাকার নাম বলছি না, উনি যদিও সেই এলাকার নাম, সেই বাড়ির নাম, সেই বাসা নম্বর সহ এবং ওই বাসার মালিকের নাম সহ আমাদেরকে জানিয়েছেন, কিন্তু বলেছেন যে এটি বলা যাবে না সঙ্গত কারণে। কারণ আমাদের অনেক লিসেনাররা ওই এলাকায় রয়েছেন যারা আপনাদের হরর ওয়ার্ল্ড শোনেন, তো যার কারণে ওই লিসেনাররা বুঝতে পারবেন। কিন্তু আমি লিসেনারদেরকে অনুরোধ করব, আপনারা বুঝতে পারলেও ওই বাড়ির ঠিকানা বা বাড়ির নামটা বা বাড়ির মালিকের নামটা আপনারা কেউ কমেন্ট সেকশনে জানাবেন না, যেহেতু উদয় ভাই নিষেধ করেছেন বিষয়টা প্রকাশ করতে। এই জন্য আমরাও এটা বলছি না, আপনারাও বলবেন না, এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল। তো 2011 সালে যখন ওনারা ওই বাড়িতে ছিলেন, আর আগে থেকে ছিলেন, 3তলা বিশিষ্ট একটা বাড়ি, ওই বাড়ি নিয়ে একটা কথা আছে, সেটা হলো যে ওই বাড়িতে যারা অবিবাহিত পুরুষ লোক আছেন, বিবাহিত পুরুষ লোক না, অবিবাহিত পুরুষ লোক, আবার কোনো মহিলা মানুষও না, শুধু অবিবাহিত পুরুষ লোকরাই একটা অদ্ভুত শব্দ শুনতে পেতেন রাত ঠিক 2:15, একদম টাইমটাও ফিক্সড, রাত ঠিক 2:15 হঠাৎ করে একটা নূপুরের ঝুনঝুন ঝুনঝুন শব্দ হতো, এবং এই শব্দটা নিচতলা থেকে আস্তে আস্তে 3তলা পর্যন্ত উঠে ছাদে গিয়ে মিলিয়ে যেত। এটা প্রত্যেকটা রাত্রেই হতো, এবং নির্দিষ্ট কিছু সংখ্যক ব্যক্তি এটা শুনতে পেতেন, সবাই যে শুনতে পেতেন বিষয়টা এরকম না। উদয় ভাই, উনি অনেকের কাছে শুনেছিলেন এই ধরনের শব্দ শুনতে পাওয়া যায়, কিন্তু উনি আবার কখনো শোনেন নাই, কেন শোনেন নাই এটা উনি বলতে পারেন না। অনেকের মুখে শুনতেন, এরপরে ওনারও ইচ্ছা জাগলো যে আসলে ঘটনাটা কি ঘটে, এটা আমি দেখব এবং আমি জিনিসটা শুনবো, নাকি শুধু মানুষ মনের ভুল এটা হওয়ার কারণেই এই ধরনের কথাবার্তা চারদিকে ছড়িয়ে গেছে একটা বাড়ি সম্পর্কে। তো এরকম চিন্তা ভাবনা উনি করছিলেন যে কোন একদিন রাত 2:15 উনি এই সিঁড়ির এখানে বসে থাকবেন এবং দেখবেন যে কি আসে। এর মধ্যে ওই বাড়িতে 2 ছেলে থাকতো, একজনের নাম শামীম আর একজনের নাম প্রীতম। এই শামীম যে ছেলেটা এবং প্রীতম যে ছেলেটা, ওরা রাতের বেলা ওই ছাদে উঠেছিল, ছাদে ওঠার পর ভয়ানক কোন একটা অবয়ব দেখে তারা ভয় পেয়ে যায়, এবং এরপরে এই শামীমের বেশ অনেক দিন জ্বর ছিল, অনেক ওষুধ টষুধ খেয়ে আল্লাহর রহমতে সে ভালো হয়েছে, তো প্রীতমের কিছু হয় নাই। তো যখন এই শামীমের সাথে ঘটনা ঘটলো, শামীম যখন বলল, তখন এই উদয় ভাইয়ের মনে এই জিদটা আরো চেপে বসে যে উনি দেখবেনই, কারণ আসলে এই জিনিসটা কি, কেনই বা প্রতিদিন এই জিনিসটা আসে। এই চিন্তা করে উনি আরেকজনের কাছে তথ্য নিয়েছেন যে কিভাবে জিনিসটাকে ভালো করে দেখা যায়। তো একজন হুজুর বলেছেন যে কোনো খারাপ জিন এরা সবসময় কোনো একটা সিঁড়ি বা রাস্তার বাম পাশ দিয়ে চলাফেরা করে, তো এই জিনিসটা বলেছিলেন। তো এই উদয় ভাই এই জিনিসটা শোনার পর মনে হয়েছে আমি সিঁড়ির বাম পাশে বসবো, বাম পাশে বসার পর কি ঘটে আমি দেখব। যথারীতি উনি বসে আছেন, ওনার আবার ছোটবেলা থেকে স্মোক করার অভ্যাস, স্মোকও করেছেন, আর নর্মালি সাধারণত অত রাতের বেলা কেউ অজু গোসল করে যে কোথাও বসবে বিষয়টা এরকম না, অ্যাজ ইউজুয়াল স্বাভাবিকভাবে অজু থাকে না, ওই রকম অবস্থা আর কি ওনার ছিল। তো উনি সিঁড়ির এমনটা জায়গায় বসেছেন যে ওনাদের দোতলা, তো দোতলা থেকে আরো 10-12 সিঁড়ি উপর দিকে উঠে 3টা সিঁড়ি বাকি আছে ছাদে ওঠার, ঠিক 3টা সিঁড়ি বাকি থাকতে উনি বসে আছেন ওনার রুমের দিকে মুখ করে, যে এদিক দিয়েই তো আসে, দেখি আসলে কি আসে আমি দেখব। তো উনি বসে আছেন আর ঘড়ির সময় দেখছেন যে 9টা বাজে, ওনার মনে কিন্তু ওই সময় কোনো ভয় ডর কাজ করছে না, আর উনি এটাও জানেন যে ওনার সাথে যে জিলহাম যে জিনটা রয়েছে, এই জিনটা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল মুহূর্ত, বিশেষ করে প্যারানর্মাল সংক্রান্ত কোনো বিষয়ে যদি ঝামেলা উনি পড়েছেন, তখন এই জিনটা তাকে বিভিন্ন সময় সেভ করেছে। তো ওনার একটা ভরসা ছিল, যদি কোনো ধরনের বড় ধরনের সমস্যা হয়েও থাকে তাহলে এই জিলহাম সে চলে আসবে। তো এই বিশ্বাস থেকেই উনি বসে আছেন। রাত 2:15 পার হয়ে গেছে, তখনও উনি কিছু শুনছেন না বা দেখছেন না, চিন্তা করেছেন মনে হয় আজকে আর কিছু হবে না, এরকম চিন্তা ভাবনা করছেন আর চিন্তা করলেন যে আর একটা সিগারেট টেনে আমি আমার রুমে চলে যাব। সেই থেকে নেমেই ওনার রুম ছিল দোতলাতে। এই চিন্তা করতে করতেই হঠাৎ করে মনে হলো ধ্রুম করে একটা শব্দ হলো, ছাদে বা বিল্ডিং এর কোনো একটা জায়গায় কোনো একটা জিনিস ভারী কোনো বস্তা পড়লে যেরকম শব্দ হবে ওরকম একটা শব্দ। তো উনি তো চমকে উঠলেন, কি রে শব্দটা আসলো কোত্থেকে, মুগুরের শব্দের কথা শুনেছি এরকম শব্দের কথা তো শুনি নাই। উনি তো নড়েচড়ে বসলেন, উনি চিন্তা করলেন আর একটু দেখি আসলে কি হয়। উনি তো বসে আছেন সিঁড়ির বাম পাশে, অল্প কিছু সময় পরেই উনি দেখতে পান যে একটা সাদা কুয়াশার মতো একটা জিনিস সিঁড়ি দিয়ে আস্তে 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 উপর দিকে উঠছে। আর উপর দিকে যখন উঠছে উনি এই জিনিসটাকে খুব ভালো করে খেয়াল করছেন, জিনিসটা কি উনি আবার চিন্তা করে, এটা জিলহাম না তো, জিলহাম তো দূর থেকে কমিউনিকেশন করে, এভাবে তো কাছে আসে না, আবার আসতেও পারে। উনি একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, হলো কি ওই কুয়াশাটা তার শরীর ভেদ করে, ঠিক যেমন যদি কোনো জায়গা থেকে ধোঁয়া আসে আমরা ধোঁয়ার ভিতর দিয়ে হেঁটে গেলে কি হয় যে, বা ধোঁয়া যদি আমাদের বডিতে বাধা পেয়েও কিন্তু বের হয়ে যায়, ঠিক ওরকমটা হলো। ওই কুয়াশার মতো ওই ধোঁয়াটা আস্তে করে এই উদয় ভাইকে ভেদ করে সিঁড়ি দিয়ে ছাদের দিকে চলে গেল। আর যখন চলে গেল উদয় ভাইয়ের কাছে মনে হলো যে ওনার সমস্ত শরীর হিম শীতল হয়ে গেছে, যদিও বা ওই সময় গরমের সময় ছিল, ওই মেঘের মতো বা ওই কুয়াশার মতো ওই জিনিসটা অত্যন্ত শীতল ছিল, বিশেষ করে বডিতে যখন টাচ করেছে মনে হচ্ছে ওনার শরীরটা শীতল হয়ে যাচ্ছে। তো ওই জিনিসটা যখন সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে চলে গেল, উনি আবার ঘুরিয়ে মানে ঘাড় ঘুরিয়ে দেখছেন জিনিসটা কোথায় যায়, উনি যখন দেখলেন যে ওইটা ছাদের উপরে চলে গেল, এরপরে উনি নূপুরের ঝমঝম শব্দ শুনতে পেলেন, মনে হলো ছাদের উপরে নূপুর পায়ে কেউ হাঁটছে। উনি চিন্তা করলেন এবার এটা দেখবো এটা কি। যখনই চিন্তাটা করেছেন হঠাৎ করে হলো কি ওনার কাছে মনে হলো কেউ একজন ওনার পা ধরে শূন্যে তুলে ফেলেছে, এবং শুধু শূন্যে তুলেই ক্ষান্ত হয় নাই, এই দোতলার তার যে রুম ছিল সিঁড়ির ঠিক নিচ দিকেই তাকে ছুঁড়ে ফেলেছে ওই রুমের দরজার সামনে, দরজাটা খোলা ছিল, ধরাম করে শব্দ হয়েছে এবং উনি সজোরে গিয়ে ওনার রুমের ভিতরে পড়েছেন এই ফ্লোরের উপরে। ফ্লোর উপর পড়ার পর কিন্তু অনেক জোরে শব্দ হয়েছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার উনি কোনো ব্যথা পাননি। আর এই যে শব্দ হলো, উনি চিন্তা করেছিলেন যে ওনার বাড়ির যে সদস্যরা ওনারা তো এই শব্দ শুনে তার রুমে চলে আসবেন এবং জিজ্ঞেস করবেন কি হয়েছে, বা আশেপাশের লোকজন ঘুম থেকে জেগে যাবে। যেহেতু উনি ব্যথা পাননি এই জন্য উনি চিৎকার করেন নাই, ভয়ও পেয়েছিলেন কিন্তু চিৎকার করেন নাই। উনি অবাক হলেন যে কি ব্যাপার, এটা কি হলো আমার সাথে, যেহেতু বাড়ির কোনো সদস্যরা ওই সময় আসেন নাই, বাড়ির সদস্যদেরকে ভয় উনি দেওয়ার চেষ্টা করেন নাই, যেটা শুনলে উনি ভয় পেতে পারেন। উনি দ্রুত উজু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান, ফজরের আজান দিলে উনি দুই রাকাত সুন্নত পড়ে আবার দুই রাকাত নফল নামাজ পড়েন এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন, আল্লাহ আমার তো আসলে মনে ভুল হয়ে গেছে, আমার এইভাবে এই জিনিসটা দেখতে যাওয়া উচিত হয়নি, না জানি কোন বিপদ আমার জন্য অপেক্ষা করছে, তো এটা আল্লাহর কাছে উনি দোয়া করেন আল্লাহ আমার জন্য আর কোনো বিপদ আপদ না হয়। তো ওই সময় বা এর কয়েকদিন পরেও আর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, উনি চিন্তা করলেন যে যাক আল্লাহর রহমতে মনে বেঁচে গেছি। কিন্তু এর কয়েকদিন পর থেকে ওনার সাথে ভয়ানক একটি সমস্যা সৃষ্টি হয়। এক রাত্রে যেটা হয় সেটা হলো উনি শুয়ে আছেন, ওনার যে রুমটা ছিল এটা টিভি রুম ছিল, ওই রুমে একটা টেলিভিশন ছিল, সকল সদস্যরা ওখানে সে টেলিভিশন দেখত, মানে অনেকটা উন্মুক্ত ছিল আর কি রুমটা, ওইখানে একটা ছোট বিছানা ছিল, তো ওখানে উনি শুয়ে আছেন। রাত আনুমানিক কয়টা বাজে এটা বলতে পারেন না, তবে রাত আড়াইটার পরে হবে এতটুকু উনি বলেছেন আর কি। তো উনি শুয়ে আছেন, হঠাৎ করে মনে হলো দুটো অবয়ব, লম্বা বোরখা পরা বা বোরখার মতো কিছু একটা পরা এবং মাথায় হুডি টাইপের একটা আঁচলে ঢাকা, চেহারাটা দেখা যাচ্ছে না, দুটো অবয়ব আস্তে আস্তে তার রুমে ঢুকলো। রুমে ঢোকার পর তার মাথার কাছে আসলো, উনি কিন্তু ওনার শরীরকে নড়াতে পারছেন না। যখনই ওই অবয়ব দুটি ওনার মাথার কাছে এসে দাঁড়ায় ওনার কাছে মনে হলো ওনার হাত দুটি আস্তে আস্তে ওনার বুকের উপরে উঠে আসছে।
অনেক সময় আমরা মমির যেই বডি, এই বডি দেখেছি, সেখানে দেখা যায় যে মমির হাত দুটো কিন্তু বুকের উপরে ক্রস চিহ্নের মতো, মানে এক্স এর মতো করে রাখা থাকে। ওনার কাছে মনে হলো কেউ জোর করে হাত দুটি তার বুকের উপর এভাবে ক্রসের মতো বা এক্স চিহ্নের মতো করে রেখে দিচ্ছে। উনি হাত পা নড়াতে পারছেন না এবং ওনার হাত দুটো, ওনার পা দুটো একদম সমান হয়ে গেল এবং দু পা একসাথে লেগেও গেল। উনি চোখ খুলে আছেন, দেখতে পাচ্ছেন কিন্তু কোনো শব্দ করতে পারছেন না। আর দুটো অবয়ব উনি দেখতে পাচ্ছেন ওনার মাথার কাছে দাঁড়িয়ে আছে, ওনার কাঁধের পাশে দুটো অবয়ব দাঁড়িয়ে আছে। উনি চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছেন এটা কিন্তু কোনো শব্দ করতে পারছেন না। উনি মনে হচ্ছে ওনার শরীরে অনেক যন্ত্রণা হচ্ছে, এর মধ্য দিয়ে উনি দোয়া দুরুদ পড়ার চেষ্টা করছিলেন আর সমস্ত শরীর তো ওনার অবশ হয়ে গিয়েছিল। উনি অনেক চেষ্টা করার পর শরীরের শক্তি সঞ্চয় করে অবশেষে ওনার হাত নাড়াতে সক্ষম হন। উনি চিৎকার দিয়ে বিছানা থেকে লাফিয়ে নিচে পড়ে যান। ওনার চিৎকার শুনে ওনার মা চলে আসে, বাবা চলে আসে, কি হয়েছে? তো উনি বলেন যে বোবাই ধরেছিল বা এরকম কিছু দুঃস্বপ্ন দেখেছেন, এরকম বলেন আর কি। তো ওনারা বিষয়টা স্বাভাবিকভাবেই নেন, নিয়ে ওনারা ওনাদের রুমে চলে যান। ওই রাত্রের মতো আর কোনো কিছু হয় না। এর পরের রাত থেকে এই সমস্যা প্রতিনিয়ত হচ্ছে, প্রতিনিয়ত এই জিনিসটা চলছে চলছে, থামাথামির কোনো বালাই নেই। প্রতিটা রাত্রেই ওনার উপর চলছে এই ধরনের নির্যাতন এবং নির্যাতনের মাত্রা আস্তে আস্তে বাড়ছে। এক রাত্রে কি হয়, উনি শুয়ে আছেন, হঠাৎ করে যথারীতি ওই রাত আড়াইটা কি তিনটা বা এরকম একটা সময় মনে হলো আবার ওনার হাত দুটি ক্রসের মতো হয়ে গেল, মানে উনি কাত হয়ে শুয়েছিলেন, উনি চিত হয়ে গেলেন এবং ওনার হাত দুটি বুকের উপর উঠে গেল এবং পা দুটি লম্বা হয়ে গেল ঠিক মমির মতো। এরপর মানে আধো ঘুম আধো জাগ্রত অবস্থায় ছিলেন, এরপরে মনে হলো উনি অল্প কয়েক সেকেন্ডের জন্য ঘুমিয়ে গেলেন, তারপর উনি চোখ মেলেন। তো চোখ মেলার পর যেটা হয়, ওনার কাছে মনে হলো খটখট 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 এরকম শব্দ হচ্ছে। তো এই শব্দের কারণটা কি, অনেক সময় ফ্যান চললে, ফ্যানের বিয়ারিং এর সমস্যা থাকলে এক ধরনের ঘরঘর ঘরঘর আওয়াজ হয়, মূলত ওই টাইপেরই আওয়াজ, কিন্তু খটখট খটখট এরকম আওয়াজ, পুরনো ফ্যান চললে যেরকম শব্দটা হয়। তো উনি চোখ মেলে বুঝতে পারছিলেন না যে আসলে এই শব্দটা কোত্থেকে আসছে। আর উনি যখন চোখ মেলেছেন, ওনার কাছে মনে হলো ওনার চোখের সামনে দিয়ে কোনো কিছু অনবরত ঘুরছে। উনি ভালো করে তাকিয়ে দেখেন, ওনার চোখ থেকে হয়তো এক থেকে দুই ইঞ্চি মানে গ্যাপে একটা জিনিস উনি দেখতে পাচ্ছে, যেটা হচ্ছে যে ওনার বডিটা ওনার মাথার উপর যে ফ্যানটা ছিল সেই ফ্যানের একদম কাছে, ঠিক উনি ওই ফ্যান থেকে মাত্র এক ইঞ্চি বা হাফ ইঞ্চি বা দুই ইঞ্চি এরকম একটা দূরত্বে আছেন। উনি দেখতে পাচ্ছেন ওনার চোখের সামনে দিয়ে ফ্যানের পাখা ঘুরছে। এই দৃশ্য দেখার সাথে সাথে উনি তো মারাত্মক ভয় পান, মানে আরেকটু উপরে উঠলে ফ্যানের সাথে কিন্তু ওনার বাড়ি লেগে যাবে আর তখন ভয়ানক একটা দুর্ঘটনা ঘটবে। উনি শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে প্রচন্ড জোরে দেন এক চিৎকার, চিৎকার দেওয়ার সাথে সাথে উনি ধপাস করে খাটের উপর পড়েছেন। উনি কিন্তু ছয় ফুট লম্বা একজন মানুষ, এত বড় একটা লম্বা মানুষ এই খাটের উপর পড়ার পর ভয়ানক একটা আওয়াজ হয়। এই আওয়াজে বাড়ির সকল সদস্যের ঘুম ভেঙে যায়, তারা আসে, কি হয়েছে বলে এই ঘটনা। তখন ওনার আম্মা বিষয়টা খুব সিরিয়াসলি নেন, ওনার আম্মা ওনার আব্বা ওনার চারদিকে খোঁজ খবর লাগাতে শুরু করেন। পরবর্তীতে ওনাদের এক দুঃসম্পর্কের আত্মীয়ের মাধ্যম দিয়ে একজন ভদ্র মহিলার সন্ধান পান। উনি কোন তান্ত্রিক কবিরাজ এরকম কিছু না, উনি শরীয়সম্মত ভাবে রুকিয়া করেন। তো তার কাছে নিয়ে যাওয়া হয়, তিনি তাকে দেখেন, দেখার পর বলেন যে উনি পরে জানাবেন। তো অল্প সময় পরেই মূলত উনি জানান যে এই সমস্যাটা এই উদয় ভাই নিজেই ডেকে নিয়ে এসেছেন। কারণ হচ্ছে ওই বাড়িতে খারাপ কোনো জিনিস চলাফেরা করে প্রতি রাতের বেলা, ওদের পথে বাধা সৃষ্টি না হলে ওরা কারো কোনো ক্ষতি করে না, যদিও বা ওরা খারাপ, ওরা ব্ল্যাক ম্যাজিকও করে। এই উদয় ভাই ইচ্ছাকৃতভাবে ওই সিঁড়ির ওখানে বসেছিল, ওরা যখন একটা কুয়াশা বা ধোয়ার মতো অবয়ব নেয় তখন উদয় ভাইয়ের উচিত ছিল ওখান থেকে সরে যাওয়া, তারপরে উনি না সরে গিয়ে আরো ভালো করে দেখার চেষ্টা করছিলেন। কিন্তু ওরা ওই সিঁড়ির বাম পাশ দিয়ে যেহেতু চলতে হবে, ওরা ডান পাশ দিয়ে যেতে পারছিল না, আর ওদের যাওয়ার সময়টাও ছিল তখন, দেরিও করতে পারছিল না। এই জন্য উদয় ভাইয়ের বডিটা ভেদ করেই ওই দিক দিয়ে ওরা ছাদে চলে যায়। এরপর ওদের একজন এসে উদয় ভাইয়ের পা
শূন্যে তুলে ধরে এবং উদয়ভাবে তো শূন্যে উঠে যায়, তখন তাকে ছুড়ে মারে ঘরের ভিতরে। মূলত এর থেকেই উদয় ভাইয়ের উপর তাদের ক্ষোভ সৃষ্টি হয়েছে আর এই ধরনের সমস্যা চলছে। কিন্তু এই যে সমস্যাটা চলছে, উদয় ভাইয়ের চিন্তা ছিল যে তার সাথে থাকা জিলহাম হয়তো বা কোনোভাবে তাকে হেল্প করবে, কিন্তু এই সমস্যাটা চলছে এর মধ্যে জিলহামকে তিনি আর দেখছেন না, তার উপস্থিতিও আশেপাশে টের পাচ্ছেন না। কেন সে আসতে পারছে না এটা কিন্তু উনিও জানেন না। কিন্তু এই বিষয়টা কিন্তু ওই জিলহামের ব্যাপারটা কিন্তু ওই মহিলা যিনি রাকি উনি কিন্তু জানেন না। তো যাই হোক, উনি বলেন যে এই যে সমস্যাটা হয়েছে এটা উদয় ভাইয়ের কারণেই হয়েছে, যেহেতু ছোট মানুষ একটা ভুল করে ফেলেছে, উনি ওনার মতো করে রুকিয়া করবেন। তো উনি এই উদয় ভাইয়ের বাবাকে বলে দেন যে তিন নদীর মোহনা যেখানে আছে সেখান থেকে পানি আনতে হবে, আর পানি আনার সময় পেছন দিকে তাকানো যাবে না, পানিটা নিয়ে জাস্ট চলে আসতে হবে, আর 11টা মোমবাতি এবং একটি গোলাপ জলের বোতল নিয়ে আসতে হবে। এরপরে উনি ওনার মতো করে এটা দোয়া দুরুদ পড়ে ফু দিবেন, এর পরবর্তী পদক্ষেপগুলো কি হবে এটা উনি জানিয়ে দেবেন। তো উদয় ভাইয়ের পরিবার থেকে সবকিছুই গুছিয়ে ফেলা হয়, একদমে কিনে আনতে হবে কিনে জিনিসগুলো, এরকম কিছু বলেন নাই, বলছে জাস্ট 11টা মোমবাতি আনলেই হবে। ওনারা ওইভাবে নিয়ে আসেন, উনি এগুলো পরে দেন, এবং পড়ার পরে ওই ভদ্রমহিলা বলে দেন যে উদয় ভাইকে রাত 12টার পরে তিন রাস্তার একটা মোড়ে যেতে হবে। ওই মোড়ে যাওয়ার পর এই যে পানিটা, এই পানিটা উনি ওনার মাথায় ঢেলে দেবেন, যেন সমস্ত শরীর ভিজে যায় এমন ভাবে ঢেলে দেবেন। এরপর উনি ঘুরে সোজা বাসায় চলে আসবেন হেঁটে হেঁটে, পিছনে কোনো কিছু যদি তাকে ডাকেও বা কোনো শব্দ হলে উনি যেন পিছন দিকে ঘুরে না থাকেন, জাস্ট এতটুকুই পরামর্শ ছিল। সত্যি উনি এমনটা করেছেন। তবে উনি যখন ওই মাথায় পানিটা ঢেলে ঘুরে চলে আসেন, তখন উনি পেছনে জাস্ট খালি কুকুরের ডাক শুনেছিলেন, এছাড়া অন্য কোনো ডাক উনি শুনতে পান নাই। আর যেখানে গিয়ে উনি পানিটা ঢেলেছিলেন এটা ওনার বাসা থেকেই জাস্ট 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, মানে 1 মিনিটের পায়ে হাঁটা পথ, ওখানেই একটা জায়গা আর কি, ওখানে তিন রাস্তার একটা মোড় রয়েছে, ওখানে গিয়ে উনি এই কাজটা করেছিলেন আর কি। তো এরপর থেকে উনি আস্তে আস্তে সুস্থ হয়ে যান। এর ভিতরেও এই অনেক ধরনের ঘটনা ঘটেছে। এক রাত্রে 4টা অবয়ব এসেছিল এবং ওই 4টা অবয়ব এসে তাকে বলেছিল আজকে তোকে মেরেই ফেলব। এর মধ্যে একটা অবয়বের হাতে ধারালো একটা ছুরি ছিল। তো এই যে সমস্যা যখন চলছিল, তখন এই উদয় ভাইয়ের মা উনি এই উদয় ভাইয়ের রুমে ফ্লোরিং করে ঘুমাতেন। তো যেই রাত্রে এসেছিল ওই রাত্রেও উদয় ভাইয়ের মা ঘুম থেকে জেগে গিয়েছিলেন বলে কোন সমস্যা উদয় ভাইয়ের সাথে হয়নি, আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন আর কি। কোন একটা ঘটনার প্রেক্ষাপটে ওনার ঘুম ভেঙে গিয়েছিল। তো এভাবে উদয় ভাই এই সমস্যা থেকে আল্লাহর অশেষ সহমতে মুক্তি পেয়েছিলেন। উদয় ভাই উনি পেশায় একজন ফ্রিল্যান্সার, উনি অনেক রাত পর্যন্ত এমনিতেও জাগতেন, কারণ ফরেন বিভিন্ন পার্টির সাথে ওনাকে যোগাযোগ করতে হতো, কারণ বাংলাদেশের সময় আর অন্যান্য দেশের সময় তো আর এক না, যার কারণে বিদেশি বিভিন্ন পার্টির সাথে কাজ নেওয়ার জন্য ওনাকে রাত্রে চ্যাট করতে হতো, এই জন্য উনি রাত জাগতেন। কিন্তু এত রাত জাগলেও যেহেতু ওই শব্দ উনি শোনেন নাই, খালি মানুষের কাছে শুনতেন, এই জন্য ওনার আগ্রহটা বেশি জন্মেছিল। এই জন্য উদয় ভাই বলেছিলেন যে ওনার জীবনে সবচেয়ে বড় একটা ভুল ছিল এই বিষয়ে ইনভেস্টিগেশন করতে যাওয়া, যে আসলে এটা কি হয়। আর এটা করতে গিয়ে উনি একটু বাড়াবাড়ি করে ফেলেছেন, যার কারণে প্রায় 6 মাস ভুগতে হয়েছিল, অসহনীয় দুর্ভোগ ওনার উপর দিয়ে গিয়েছিল। আল্লাহর রহমতে উনি সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ। তো যেই রাত্রে উনি ওই পানি ঢেলেছেন, ঢালার পরের দিন রাতের বেলা উনি এই জিলহামকে দেখতে পান দূর থেকে। জিলহাম দূর থেকেই তার সাথে কথা বলে এবং বলে যে আমি কেন এতদিন তোমার সাথে দেখা করতে পারি নাই, কারণ হচ্ছে আমি যখনই তোমার সাথে দেখা করতে আসতাম আমি দেখতাম তোমার চারদিকে একটা অন্ধকার বৃত্ত রয়েছে, তোমাকে কয়েকটা দুষ্টু ব্ল্যাক ম্যাজিশিয়ান জিন একটা বৃত্তের মধ্যে বন্দী করে ফেলেছিল, যার কারণে আমি তোমার কাছে আসতে পারতাম না, আমি তোমাকে কিছু বললেও তুমি শুনতে পেতে না, কিন্তু এখন এই জিনিসটা কেটে গেছে যার কারণে আমি আসতে পারছি। উদয় ভাই জানিয়েছেন এই যে জিলহাম, এই জিলহাম তুরস্কের একটা জায়গার একটা সম্প্রদায় আছে, জিন সম্প্রদায়, ওই জিন সম্প্রদায়ের সর্দারের ছেলে, তার বয়স প্রায় 1200 বছর। এই জিলহাম অনেক শিক্ষিত, সে বিভিন্ন ভাষায় কথা বলতে পারে, তবে সে ইংরেজি ভাষায় কথা বলতে নাকি স্বাচ্ছন্দ্য বোধ করে। এই উদয় ভাইয়ের সাথে সে ইংরেজিতে অনর্গল কথা বলে আর কি, কারণ সে লেখাপড়াও করেছে। এই ঘটনাটা বলার জন্য এই জিলহামের কাছ থেকে অনুমতি নিতে হয়েছে। শুরুর দিকে নাকি জিলহাম অনুমতি দেয়নি যে তার বিষয়টাও যে লিসেনাররা জানবে, তো এতটুকু তাকে অনুরোধ করেছিল যে এখন মানুষ প্রযুক্তির ছোঁয়ায় জিন পড়িয়ে এগুলো বিশ্বাস করতে চায় না। যদি ওনার এই ঘটনাটা লিসেনারদের সামনে যায়, অনেকেই হয়তোবা অবিশ্বাস থেকে বিশ্বাসী হতে পারেন। তারা অবিশ্বাসী একদম রয়েছেন যে আমি কোনোভাবে বিশ্বাস করবই না, চোখে দেখলেও সেটাকে হ্যালুসিনেশন মনে করব বা সিজোফ্রেনিয়া মনে করব, তাদের কথা বাদ। কিন্তু তারপরে যারা চিন্তা করেন যে আমি দেখে বিশ্বাস করব, সবসময় তো দেখে বিশ্বাস করা আসলে সম্ভব নয়। তবে আমরা যারা মুসলিম, আমরা মুসলিম হিসাবে বিশ্বাস করি অবশ্যই জিন আছে, আর যেহেতু এটা পবিত্র কোরআনেও রয়েছে, তাই আমাদের অবিশ্বাস করার কোনো কিছু নাই। আবার অন্য ধর্মেও কিন্তু জিনের ব্যাপারগুলো, যেমন হিন্দু ধর্মে তারা আত্মা বলে, বিভিন্ন ধর্মে বিভিন্ন ধরনের শব্দ এই জিনের ক্ষেত্রে ইউজ করা হয়। তো এই জিলহামকে অনুরোধ করেছিলেন উনি যেন এই ঘটনাটা লিসেনারদেরকে আমরা উপস্থাপন করি। পরবর্তীতে জিলহাম অনুমতি দিয়েছেন, যার প্রেক্ষাপটে উনি এই ঘটনাটি শেয়ার করেছেন। ঘটনাটি কিন্তু সে 2011 সালে, এর মধ্যে কিন্তু উনি কোথাও শেয়ার করেন নাই। তো উদয় ভাই এটাও জানিয়েছিলেন যে উনি অনেকগুলো হরর প্ল্যাটফর্ম বিভিন্ন সময় শুনেছেন, এর মধ্যে আফটার দ্য হরর ওয়ার্ল্ড এর ঘটনাগুলো ওনার কাছে সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য মনে হয়েছে, যার কারণে উনি বিশ্বাস করেন যে আফটার দ্য হরর ওয়ার্ল্ড সবসময় সত্য ভয়ের ঘটনা প্রচারের চেষ্টা করে। আর সেই বিশ্বাস থেকেই মূলত ওনার সাথে ঘটে যাওয়া এই সত্য ভয়ের ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। অসংখ্য ধন্যবাদ উদয় ভাইকে, চমৎকার ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। আসলে চমৎকার আমাদের কাছে শুনে মনে হলেও আপনি যে ছয় মাস কি যন্ত্রণার মধ্য দিয়ে গিয়েছেন সেটা আপনি ভালো বলতে পারবেন। আমরা চাই না এই ধরনের কোনো ঘটনা কারোর সাথে ঘটুক, আর ইচ্ছাকৃতভাবে এই ধরনের কোনো ঘটনা দেখতে যাওয়াটাও উচিত হবে না। লিসেনার্স, উনি আরো জানিয়েছেন যে ওনার সাথে আরো ঘটনা আছে, পরবর্তীতে সময় করে উনি পাঠাবেন। আমরা অপেক্ষায় রইলাম ওনার কাছ থেকে সেই ঘটনাগুলো শোনার জন্য। লিসেনার্স, আমরা আমাদের এপিসোডের শেষ দিকে চলে এসেছি। আমাদের চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। লিসেনার্স, আর একটা ব্যাপার, সেটা হলো আমার আর একটা ইউটিউব চ্যানেল রয়েছে আফগানস বি নামে। আমার ব্যক্তিগত উপলব্ধি, ঘোরাঘুরি, বিভিন্ন এডুকেশনাল কন্টেন্ট, বিভিন্ন সমসাময়িক ব্যাপারগুলো নিয়ে আমি সেখানে ছোট ছোট ভিডিও তৈরি করি। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত উদ্যোগেই করা হচ্ছে, নিজের ভালো লাগা থেকে। তো আপনারা সেই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে পারেন আফগানস বি নামে, যার লিঙ্ক কিন্তু আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। এটা ব্লগিং বলতে পারেন, তারপর ট্রাভেলিং রিলেটেড আন্তর্জাতিক বিভিন্ন ব্যাপারগুলো নিয়েও কিন্তু আমি ছোট ছোট কন্টেন্ট তৈরি করি। অনেক আগে থেকে করতাম, করোনার সময় মূলত এটা আমি শুরু করেছিলাম। এরপরে দীর্ঘদিন বিভিন্ন ব্যস্ততা, আবার চাকরিতে ঢুকে যাওয়া, বিভিন্ন কারণে সেগুলো আসলে অনেকদিন ধরে করা হয়নি। আপনারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেও যুক্ত থাকতে পারেন। লিসেনার্স, আমাদের এই ভিডিওতে লাইক বাটনে কিন্তু অবশ্যই প্রেস করবেন প্লিজ। আফটার দ্য হরর ওয়ার্ল্ড নামে আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে আমাদের পেজে মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট করে, আর আমাদের গ্রুপে কিন্তু পোস্ট করেও আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো জানাতে পারবেন। প্রিয় লিসেনার্স, আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন আফটার দ্য হরর ওয়ার্ল্ড @gmail.com এই ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা হচ্ছে AFNANTHEHORROWORLD আফটার দ্য হরর ওয়ার্ল্ড @gmail.com। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। প্রিয় লিসেনার্স, আপনাদের পাঠানো ঘটনাবলি নিয়ে আমরা প্রতিনিয়ত এপিসোড করে যাচ্ছি, আর আপনাদের পাঠানো 10টি ঘটনা নিয়ে আমরা ভয়ের শিহরণ বইটিও প্রকাশ করেছিলাম, যেটি আপনারা রকমারিতে গিয়ে পাবেন। রকমারির ওয়েবসাইটে ঢুকে বা গুগলের রকমারিকে সার্চ দিলে রকমারির লিঙ্ক আপনারা আপনাদের সামনে দেখতে পাবেন। সেখানে ঢুকে আরেকটা সার্চ অপশন দেখতে পাবেন, সেখানে ভয়ের শিহরণ নামটি লিখলেই আমাদের বইটি আপনাদের সামনে দৃশ্যমান হবে, যেটা প্রান্ত প্রকাশন থেকে প্রকাশিত হয়েছিল। আপনাদের পরিচিত অনেকেরই ঘটনা সেখানে সন্নিবেশিত আছে, অনেকেই অনেক পজিটিভ রিভিউ দিয়েছেন। আপনারা বইটি সেখান থেকে সংগ্রহ করে নিজের কাছে রাখতে পারেন, প্রিয়জনকে উপহারও দিতে পারেন। প্রিয় লিসেনার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল ফ্রাইডে স্পেশাল হচ্ছে, আর ফ্রাইডে স্পেশাল এপিসোডের সবগুলো ঘটনা থাকছে কিশোরগঞ্জের। আমরা কিশোরগঞ্জ বেড়াতে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমাদের লিসেনারদের সাথে দেখা করেছি, আর ওনাদের মুখ থেকে যে ঘটনাগুলো শুনেছি সেগুলো আপনাদের সামনে ইনশাল্লাহ আগামীকাল ফ্রাইডে স্পেশাল এপিসোডে তুলে ধরব। আর শনিবার আমাদের রেগুলার হরর নাইট এপিসোড তো থাকছেই, শুনতে ভুলবেন না আপনাদের হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে।
ঠিক রাত 10:59। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, যারা ঘটনা পাঠিয়েছেন তাদের জন্য দোয়া রইল। আজকের মতো এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম।